exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment.
Welcome,
welcome to my stage of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/tfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে দেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এই মুহূর্তে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এই অনুষ্ঠানটি একযোগে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/dfm904 ওই চ্যানেলে। এখানে আমি অবশ্যই বলতে চাই আমাদের ঢাকা এফএমে এটাই প্রথম, আমি যত জানি যে শুধু ঢাকা এফএম না বাংলাদেশের রেডিওতে বোধহয় এটাই প্রথম, সেটা হলো যে কোনো একটি অনুষ্ঠান যেটা রেডিওতে প্রচারের পাশাপাশি একই সাথে সোশ্যাল মিডিয়াতে সেটার লাইভ স্ট্রিম প্রচার হয়। লাইভ স্ট্রিম বলতে আমি আসলে পুরো প্রোগ্রামটাই বোঝাচ্ছি। সো এটা আপনি যদি শুনতে চান, আপনাকে যেটা করতে হবে, ইউটিউবে যদি শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং একসাথে আপনার নোটিফিকেশনটি অন করতে হবে। সি ফার্স্ট নোটিফিকেশন অন করলে, সি ফার্স্ট একটা অপশন আছে, সেটা অন করে নিতে হবে। আপনি ঢাকা এফএম 90.4 নামে যদি ইউটিউবে খোঁজ করেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওকে, সো আমার গেস্টের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু আমি পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ।
জি, আমার পুরো নাম আসিফুর রহমান, নিকনেম শাওন।
আসিফুর রহমান শাওন, বয়স কত আপনার?
জি, আমার বয়স এখন 29 চলছে।
29 চলছে। আপনি কি আমাদের এই অনুষ্ঠানটা নিয়মিত শুনতেন নাকি কোনো কারো মাধ্যমে খোঁজ পেয়েছেন আসলে?
জি না, নিয়মিত শুনতাম আগে, দেখা গেছে ভালো গল্প হলে শুনতাম।
মানে যে গল্পটা আপনার কাছে ভালো লাগতো,
আমার কাছে ভালো লাগতো অথবা খুব ক্রেজি করে নিত তখন শুনতাম। তারপর মুখে বলতাম যে তুমি তো, তুমি এত রাতে যাবো কেন? আমি দেখা গেছে 11টার সময় গান শুনতে শুনে না শুয়ে যাই, তুমি শুনো কেন? শুনে দেখো যে খুব ভালো লাগবে, জীবনটাকে একটা অ্যাডভান্স নিতে পারবা, এভাবে কদিন চলবো আর। মানে বেশ কিছুদিন যাবত ও বলতেছে আর কি, প্রায় এক মাস যাবত আর কান মানে ও ঝালাপালা বের হতেছে কিছু বলো
শোনার জন্য, শোনার জন্য। আচ্ছা, সামহাও মানে
সামহাও আর কি শুনো তুমি, তোমার খুব ভালো লাগবে। মানে যে অনুষ্ঠানের পর আমি বলবো যে যেটা আর কি আমার লাইফ থেকে হয়ে গেছে, যত চলে গেছে, তো সেই ক্ষেত্রে আর কি আমাকে অনেক
সামহাও ইন্সপায়ার করেছে।
ইন্সপায়ার অনেক।
আপনি শোনার পরে কেন মনে হলো যে এখানে এসে আপনি আপনিও গল্পটা বলতে চান, বা কখন আপনি রিয়েলাইজ করলেন যে না আমার গল্পটা বলা উচিত?
মনে হয় 3 সপ্তাহ আগে মনে এখানে জসিম ভাই নামে কেউ আসছিল যে আপনি ছিলেন তার সাথে। তো আমি মাত্র খাওয়া দাওয়া শেষে মানে ও বলতেছে আজকে ঢাকা এখন তার শোনা একজন লাইফে আসবে, দেখো কি বলে। তো আমি ফুল গল্পটা শুনছি, তো গল্পটা শোনার পরে আমি চিন্তা করলাম যে
আপনার নিজের গল্পটাও বলা উচিত,
যে আমার আসলে আমার জীবনে যে এখন কি ঘটতেছে যদি একটা মানুষ শুনে তাহলে দেখা গেছে আগামীতে এরকম কোনো ফ্যামিলিগত অথবা কোনো নিজস্ব ব্যক্তিগত কেউ কখনো একটা ভুল অথবা ভুল একটা মিস্টেক কখনো করবে না, যাতে সে যে জায়গায় আছে ভালো জায়গায় থাক, ভালো জায়গায় নিচে যেমন না আসুক সারও উপরে উঠুক।
রাইট, এবং আজকে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই প্রিয় শ্রোতা, যে আপনারা জসীমের গল্পটা আছে কিন্তু আমাদের ইউটিউবে গেলে ওটা পাবেন, জসীমের গল্পটা আপনারা খোঁজ করলে এখানে একদম ইজি, প্রচুর লোক ওই অনুষ্ঠানটা শুনেছেন এবং জসীম ভাইয়ের সাথে আমার পরবর্তীতে ফোনে কথা হয়েছে, যে উনি আমাকে যেটা বললেন মানে অফ দ্য রেকর্ড যে উনি অনেক লোকের কাজের সংস্থানও করে দিয়েছেন, অনেক লোক দূর দূরান্ত থেকে ওনার ফ্যাক্টরি দেখতে এসছেন। তো আমাদের ইচ্ছা আছে যে জসীম ভাইয়ের ফ্যাক্টরিটা আমরা ভিডিও করে আমরা ইউটিউবে আপলোড করে দিব, অনেকেই দেখার ইচ্ছা পোষণ করেছেন। যে মানুষ একসময় কচুল্লতি বিক্রি করত দুবেলা খাওয়ার জন্যে, সেই মানুষ আজকে কয়েক কোটি টাকার মালিক শুধুমাত্র নিষ্ঠা এবং পরিশ্রমে। যে মানুষ একটা বকলম, মানে বকলম যেটাকে বলা হয় যে আসলে অক্ষর জ্ঞান নাই, যার শিক্ষাগত যোগ্যতার কথা বাদই দিলাম, সেই মানুষ আজকে কোটি কোটি টাকার মালিক শুধু পরিশ্রম করে, এবং এই মানুষটাকে জীবনে উদাহরণ হিসেবে নেওয়ার মতো আছে। তো তার ফ্যাক্টরিটা আমি চিন্তা করেছি যে একটা ভিডিও করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, এবং এই এই ভিডিওটা যদি আপনি দেখতে চান চলে আসবেন আমার পার্সোনাল যে চ্যানেলটি আছে, আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে আমি ঠিকানাটা বলে দিচ্ছি, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন www.youtube.com/rjkibriafm rjkibriafm, ওখানে গিয়ে এই যে লাল বাটন যেটা সাবস্ক্রাইব লেখা ওটা অবশ্যই ক্লিক করবেন, এবং ডান পাশের যে ঘন্টা বাটনটা আছে ওটা অন করে সি ফার্স্ট দিয়ে দিবেন। ওকে, তো শুরু করি আমরা। আমরা একটা মোটামুটি বড় বড় ধরনের ভূমিকায় করে ফেললাম প্রায় 4-5 মিনিট নিয়ে, আপনার যেখান থেকে বলার আছে আপনি বলুন প্লিজ।
আসলে কিবরিয়া ভাই, একটা আমি শুরু করতে চাই, আমার ছোটবেলা থেকে যতটুকু আমার মনে আছে,
জি
আমার ছোটবেলাটা কাটে খুবই মানে খুবই ভালো। একটা বাবা মা, সে রিক্সা চালক হোক তার বাবা অথবা তার বাবা একটা কোটিপতি হোক, সে তার ছেলে অথবা তার মেয়ে অথবা তার ফ্যামিলিকে খুব অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, আগে দেখে জিনিসটা। তো ছোটবেলা থেকে দেখতাম যে সব কিছুতেই আম্মা থাকতো কি থাকতো না সঠিক জানি না, মানে বাবা সবসময় আমার সাথে থাকতো, মানে উনি উনি কাজে ব্যস্ত থাকলেও আব্বু এটা দরকার আজ আজকে না কালকে আছে একটু পরে, কিন্তু জিনিসটা হাজির। তার বড় ছেলে ছিলাম আমি, আমার বংশের আমার বাবা বংশের বড় ছেলে, ওনার ঘরে প্রথম আমি, মানে খুবই আমাদের ফ্যামিলিটা একটু একটু বড়। আমার বাবা আমি শুনছি যতটুকু প্রথম প্রথম নাকি বাবা একটা ওনার মামার আন্ডারে চাকরি করতো, একটা জব করতো, তারপর গাড়িতে ট্রাকের একটা জব করতো, মানে ট্রাক ডাকশন করতো আর কি এরকম টাইপ। তো বাবার বিয়ে হওয়ার পর মানে আমি হওয়ার পরে উনি ওনার মামার ওনাকে বলে যে ব্যবসা যেহেতু শিখছো হালকা পাতলা, তাহলে কিছু টাকা থাকলে একটা ট্রাক নিয়ে তুমি ব্যবসা করতে পারো, তোমার কোনো আপত্তি নেই। তো আমার বাবার জীবনযাত্রা শুরু হয় ওইটা দিয়ে।
আচ্ছা,
তো আমার দাদা আবার খুব একটা নামি দামি ব্যক্তি ছিলেন আমাদের এলাকায়, ওই হিসাবে মানে আমার বাবাকে সিএমবিতে, মানে সিএমবি বলতে গেলে যেটা কালকে আমি বলছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্টে যারা কাজ করে, তো আমাদের মুন্সিগঞ্জ জেলা শুনতাম যাবো এখানে কন্ট্রাক্টরি করে। যখন আমার আমি ক্লাস 3-তে 4-এ তখন আমার আমি ব্যাংকরণ স্কুলে পড়ি, বাংলাদেশ আদর্শ ব্যাংক উচ্চ বিদ্যালয়, এটা ঢাকা আইজি গেটে অবস্থিত, তো খুব ভালো স্কুল।
তো ক্লাসের গল্প বলছেন এটা?
এটা ক্লাস 4-এ।
ওকে,
ক্লাস 4। তো ক্লাস 4-এ হওয়ার পরে মানে আমার ছোট ভাই তখন আর কি, এটা তখন 95, তো 95-এর সময় তখন আমার ছোট ভাই হয়, তো ক্লাস 5-এ উঠি, তখন আমার ছোট ভাইয়ের 1 বছর হয়। তো বাবা নাম বলবো না যার রেস্টুরেন্টই মতি দিলে, মানে খুব উনার উদ্বোধন করায় মানে আবার ফ্রেন্ড আমার ছোট ভাইয়ের জন্য একটা হিউজ, মানে এখন মেজো ভাই, মানে হিউজ একটা পার্টির অনুষ্ঠান রাখে, অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে চাইনিজ রেস্টুরেন্টে, সবাইকে আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব পার্টনার যারা ছিলেন সবাইকে।
আপনার বার্থডেতে?
না, আমার ছোট ভাইয়ের বার্থডেতে।
আপনার ছোট ভাইয়ের বার্থডেতে?
ছোট ভাইয়ের বার্থডেতে।
ওকে,
একটা গাড়ি নিয়ে আসে উনি, মানে ড্রাইভ করা আমাকে আমার আম্মাকে আমার দাদুকে পিক আপ করার জন্য, ওনার এক ফ্রেন্ডের গাড়ি।
ওকে,
তার গাড়ি দুইটা কিছু না বললাম, মানে বাবাকে জিজ্ঞেস বলি বাবা গাড়িটা কার, তো বাবা বলে যে গাড়িটা এক ফ্রেন্ডের আর তোমার এক আঙ্কেল। আলম গাড়িটা খুব সুন্দর, তো এই কথাটা বলার পরপরই মানে বাবা বললো যে ভালো লাগছে, হ্যাঁ সুন্দরই তো একটা কমফোর্টেবল, তখন 96 শেষ হয়ে যায় আর কি,
ক্লাস 4-এর ঘটনা আপনার?
হ্যাঁ, ক্লাস 4-এ।
ওকে,
ক্লাস 5 উঠবো আর কি তখন।
ওকে,
তো ওই পরের বছর যখন আমি ক্লাস 5-এ উঠলাম, তো বাবা আমাকে বললো কি যে তোমাকে কিন্তু এবার ক্লাস ফাইভে জানি না কতদিন পড়বা, কিন্তু কয়েকটা দিন মানে আমাকে হোস্টেলে থাকার জন্য মানে আমার আন্টি বাসাতে রাখা হয়।
আচ্ছা,
মানে একটা ট্রেনিং দেওয়ার জন্য।
আচ্ছা,
তখন আমি বুঝতে পারিনি যে কি জন্য উনি আমাকে রেখে গেছে এখানে। তো প্রত্যেক সপ্তাহে দেখতে আসতো, আম্মা আসতো অথবা আব্বু আসতো, আসতো আব্বু প্রায় রাত্রবেলায় দেখতে, হালকা দেখে চলে গেত, আমি ঘুমাই থাকলে দেখে চলে গেত, ফুপিরা বলতো সকালে উঠলে। তো হঠাৎ করে একদিন কোরবান ঈদ আসে, হঠাৎ করে সন্ধ্যাবেলা আব্বা আসে, তো গেট নকরে আমার এক আঙ্কেল খুলে যে সাউন্ড কই, তো আমি দোতলা থেকে আসি, হ্যাঁ আব্বু, আমার আব্বা আমাকে সময় আব্বুকে বলতো আব্বু নিচে আসো চলো বাসা যাবো। তো আমি উপর থেকে বলছি যে গরু কিনছো, গরু কিনা হয়েছে? আমি কিন্তু হাটে হাটে আজকে গিয়ে কিন্তু দিতে যা, আমি বুঝতাম না হাটে যাবো না। তো তুমি আসো আগে, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। তাই আমি ভাবছি একটা ক্রিকেট ব্যাট নিয়ে আসবে না হলে একটা খেলনা নিয়ে আসবে। তখন আইসা বলতেছে যে গাড়ি গেটের বাইরে গিয়ে দেখো একটা জিনিস আছে। তো গেটের বাইরে গিয়ে আমি মানে গেটটা বড় দুই আধা খুলি, খুলে দেখি যে গাড়িটা সেম গাড়িটা, শুধু কালারটা ডিফারেন্ট, সেম গাড়িটা, আমাদের গাড়িটা ক্রিম কালার ছিল, সেম গাড়িটা দারুন।
আচ্ছা, তারপর?
তারপর আমি মানে একটা এই মানে আমার কাছে তখনই লাগলো যে আমি প্রশ্ন করবো না কি করবো, আমার কাছে খুশি লাগতেছে একটা, তখন আনন্দ লাগতেছে। তো আনন্দকে আমি বললাম হইতে পারে তার বন্ধুরই গাড়ি। তা আমি আবার বললাম আমি কখনো জীবনে মানে অন্য কারো জিনিস হাত দিইনি, নিজের হইতো তাহলে জিনিসটা চিন্তা করতাম, এটা নষ্ট হলে নষ্ট হলো। তো বাবার যে বাবা বলতেছে কয় এটাই পছন্দ করছিলাম, আমি বলছি হ্যাঁ এই গাড়ি তো তোর বন্ধু কে না, এটা আমি কিনছি আজকে। তো মানে খুশিতে মানে আব্বু মানে অনেক খুশি হই। তো আব্বুর সাথে সাথে বলে বসো, বসা গাড়ি ইউটার নিয়ে হাটে যায় গরু কিনে, আমাকে গাড়ির ভিতরে খেলে।
আচ্ছা,
আইসা দেখে যে গাড়ির তো সব উলুটপালট করে ফেলে গেছে, মানে হাস্যকর কাহিনী একটা। তো এরকম হয়। তো প্রায় কিছুদিন গেল, ভালোই কাটতেছে দিনকাল। এই প্রায় মাসখানিক দেড় মাসখানিক পর আমাকে ফট করে বললো যে ড্রেস আপ। আমি বললাম যে ড্রেস আপ কেন? কয় যে ব্লেজারটা পরো আর এটা পরো, চলো এক জায়গায় যাবো, সন্ধ্যাবেলা এসে বলছে। আমি বললাম যাবো।
বাবা তখন কি করতো?
জি বাবা তখন ফুললি একদম ফুললি কন্ট্রাক্টর,
কন্ট্রাক্টর বিজনেস,
জি ফুল রোডস অ্যান্ড হাইওয়ে।
আচ্ছা,
তো আমাকে উনি গুলশান কোন একটা হোটেল ছিল, তখন এত তো খেয়াল নেই, একটা হোটেল ছিল ফাইভ স্টোরের মতো ছিল, ওখানে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর নিচের থেকে একটু উনি বলে যে আমি আসছি, আমার নামে এটা, আমার অ্যাপার্টমেন্ট আছে আমার ছেলের সাথে। তো রিসেপশনে বলার পর বলে হ্যাঁ রুম নাম্বার এত অ্যাপার্টমেন্ট আছে। তা আমাকে বলে চলো উপরে, চলো উপরে গেলাম। তা আমাকে এরকম ইন্টারভিউ নেওয়া হলো আর কি, কিছু কথা জিজ্ঞেস করলো কতটুকু পড়ছি, হাতের লেখা কীরকম, মত রকম এরকম জিজ্ঞেস করলো। আমি কিছু বুঝতেছি না যে আমাকে কোথায় কী কী করতেছে বাবা। তো বলার পরে বের হলাম, বের হওয়ার পরে আমি বললাম যে ওবার এখানে আসছি, হয় তোমাকে একটা জায়গায় ভর্তি করলাম। আমি আবার এরকম কেন, আমি কি আর দুষ্টামি করবো না? খুব দুষ্টামি করতো, আর দুষ্টামি করবো না। কয় না না এবার ঘুরতে যাবো একটু বাইরে, সেদিন এখানে আসছি। আমি কো হোটেল হইতে পারে, এপ্রিলে হবে, পনেরো দিনের মাথায় আমার ফুল ফ্যামিলি, আমার এক কাকা, আমার ছোটো ভাই, আম্মু আর আমার বাবা আর আমি, এটা 2000 এপ্রিল। টু থাউজেন্ড এপ্রিলে গেলাম। তো তখন হোস্টেলে গ্যাপ পেমেন্ট টেমেন্ট করতেছে আমাকে একটা একজন ফরেনার, লাইক ফরেনার উনি ফরেনারই ছিল, স্যার পল, স্যার ডেভিড, স্যার ডেভিড জিজ্ঞেস করতেছে, মানে ইংলিশে জিজ্ঞেস করতে না, বাট আমি তখন এত ইংলিশে বলতে পারতাম না, কথা বলতে পারতাম না। তো আমাকে বলতেছে ঠিক আছে অসুবিধা নেই, শিখবো আস্তে আস্তে, সাথে একটা বাঙালি লোক ছিল। আমি বললাম ওকে। তো ইন্টারভিউ ইন্টারভিউতে বের হয়, তা বাবা দার্জিলিং টার্জিলিং সব ঘুরে এলো, টাইগার হিল ঘুরে এলো। ঘুরানোর পরে আসার দিন আমাকে বলতেছে কয় হোটেল তো এটা ভালো না, ওই যে যেটা হোটেলে কালকে গেছিলাম হোটেলে অনেক সুন্দর হোটেল। তো গেলাম, আমি আমাকে ভাবছি যে এটাও হোটেল দিতে পারে, বেড আছে। তো আমি সন্ধ্যাবেলা মানে আমাকে বললো যে তুমি এখানে থাকো, আমি নিচে থেকে আসতেছি। তো ওই যে বাবা গেছে সন্ধ্যাবেলা, আমার বাবা তো আসে না,
মানে আপনাকে হোস্টেলে ভর্তি করে দিয়েছে,
ভর্তি অলরেডি করে দিয়েছে, মানে রেখে যাচ্ছে, মানে আমি আর বলতে পারতেছি না। আমি সন্ধ্যাবেলা আমি এক সিস্টার, মানে তো ওখানে সিস্টার বলা হয় যারা আমাদের কাপড়টা বলে দিয়ে দেয়, আমি বললাম যে এক্সকিউজ মি, এখানে আমার বাবা আসতেছে না, তো উনি বাংলা না বুঝে উনি বলতেছে এক ওয়ান মিনিট আমি কাউকে ডেকেই দিয়েছি। পরে একজন বাংলা টিচার আসলো, স্যানিটার মিস আসলো, মিস আসার পর বলতেছে কী হিসেবে বলো। আমি বললাম যে বাবা কোথায়, আম্মু কোথায়, কাকা কোথায়। বললো যে তুমি তো এখন হোস্টেল, উনি তো চলে গেছে।
আলটিমেটলি হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে দার্জিলিং এ পড়তে দিল,
তাই
কি? তখন কোন ক্লাসে ছিলেন আপনি?
ওই ক্লাস 5 এ নিয়ে ভর্তি,
ক্লাস 5 এ নিয়ে ভর্তি করে দিল। একটা জিনিস খেয়াল করবেন যে ওদের ফ্যামিলি কন্ডিশনটা সুপার রিচ কন্ডিশন, সেই সময় গাড়ি মোটামুটি বাড়ির একটা ভালো ফ্যাসিলিটি এবং ছেলেকে সে দেশের বাইরে পড়াচ্ছে, বড় ছেলেকে। এবং বুঝতেই পাচ্ছেন যে স্বাবলম্বী অর্থনৈতিকভাবে মোটটা খুবই ভালো সচ্ছল একটা পরিবার। হ্যাঁ বল।
তখন আমি মানে খুব বাংলাদেশে আছে, বাকি সব বাইরে চলে গেছে। তো আসছে, ও বলতেছে যে কি সে কানতেস কেন? তো লোকের নাম সাথে দেখা হলো গুলশান। আমি বলছি হ্যাঁ, তোকে তো চিনছি, তুই আমাদের বাসায় গেছিল। হ্যাঁ, তোর বাবা আমার বাবা বন্ধু। আমি বুঝছো, তোর বাবার মাধ্যমে মনে হয় জানতে পারছে। ও বলতেছে হ্যাঁ রে, এখন হইতে পারে। আমি বললাম এটা কি করতো? হোস্টেল, এখানে স্কুল, এখানে খুব সুন্দর। তুই দেখবি কালকে সকালে, কান্নাকাটি করিস না, দেখবি কালকে সকালে তোর বাবা আসবেই। তা আমি বললাম যে না, বাবা তো রেখে গেছে, বাবা তো আসবো না। মানে একদম মনের ভিতরে ভয় রেখে গেছে, আমার কিছু ভালো লাগছে না। তা আমাকে সান্ত্বনা দিয়ে রাত্রে ঘুম পাড়ায়, আমি ঘুমাই। সকালে ঠিকই দেখি যে আব্বু আসছে, আম্মু আসছে। তো বাবাকে ধরে আম্মুকে ধরছি, খেয়ে মানে মাকে তো পারি না আর কি। মা এসে বলতেছে তোমার থাকতে হবে। আর আবু বলতেছে যে উনিও মুশকিলে পড়ে গেছে, যে রেখা যাবো, রেখা যাবো, মানে এরকম ভাব বলতেছে আর কি। তোর আমার কাকাবু, কাকাও বলছে যে ভাই না, নিয়ে চলেন, রাখেন না, কষ্ট পাবেন শুধু শুধু। তো বললো যে থা না, থাক, দেখুক কি হয়। কারণ আমি ওর জীবনে দেখা গেছে যে একা সবকিছু হাতে ঘুরে নিছি।
আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Golpo. ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজে কিবরি আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম, আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো?
তো উনি সবকিছু করলো আমাকে, সেদিন আর কি খুব বুঝ দিল, বললো যে বাবা থাকো না, যদি একটা মাস থাকো, যদি ভালো না লাগে আমি নিয়ে যাবো তোমার। তা আমি বাবার কথা বিশ্বাস করলি, এটা বাবার বললেই হবে, ফোন করে নিয়ে যাও। তো মার্কেট গেলাম, কি লাগবে কিনো। তখন আর কি কিনবো, একটা খেলনাই পছন্দ হবে, নাহলে একটা বল পছন্দ হবে। তখন বাবা ঘড়ির দোকানে ঢুকা হাতে ঘড়ি বলতেছে, এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ, নাও এটা পড়ো। হ্যাঁ, একটা একটা ভিডিও গেম কিনে দিল, একটা স্কেটিং কিনে দিল। কিনে দেওয়ার পর হোস্টেলে রেখে আসলো। আবার হোস্টেলে রাখার পরে আমাকে একটা কথা বললো যে রেখে গেলাম, আমি এক মাস, একটা মাস পর আসবো, কিন্তু তুমি এখানে কোনো ভয় পাবা না। মানে কোনো ভয়ের কিছু নেই। একটা সার ছিল, সারা এসে বললো যে এখানে না, এখানে বই পাবো, এখানে আমরা সবাই আছে। তো এখানে থাকলাম, এই থাকতে থাকতে এক বছর কাটলো। এক বছর নয় মাস, আমাদের এখানে যেমন 11 মাসে একটা সেশন শেষ হয় স্কুলের, ওইখানে 9th মান্থে মানে 9 মাসে একটা সেশন শেষ। তো বাবা 9 মাসের ভিতর কমসে কম তো 10-12 বার আসছি, 5 দিনের জন্য, 3 দিনের জন্য আইসা দেখা সাক্ষাৎ করে আমার সিনেমায় গেত, এরকম হইতো। তো আমার নাকে সাইনিংসের সমস্যা দিল বা দিকে হারে। তো বাবা ওইটা এই ফলো করে বলো যে না, ওকে এখন এত ঠান্ডাতে রাখা যাবে না। তো নিচে নিয়ে আসলো শিলিগুড়িতে। শিলিগুড়িতে স্কুলটার নাম বললেও হয়, এটার স্কুলটার নাম লিঙ্কনস হাই স্কুল।
আচ্ছা,
এটা খুবই বড় একটা স্কুল, এখানে হর্স রাইডিং আছে, সুইমিং পুল আছে, মানে বিশাল বড় একটা এরিয়া। ওই স্কুলটা দেখে আমারও তখন মানে মনে গেল যে না, স্কুলটা তো সুন্দরই লাগছে, একটা হোস্টেল কাটাইছে, এখানে তো আরও সুন্দর, মাঠ আছে দুইটা বড় বড় বাস্কেটবল গ্রাউন্ড আরো সুন্দর। তো বাবা বললাম বাবা এটাতে, তো বাবা বলছে কয় এটাতে, আমি ওটা খোঁজ পাইছি ওই সেন্ট পলসে, মানে তখন সেন্ট পলস তো একটা নাম করে স্কুল, আর এখানে পেমেন্টও খুব বেশি। তো আমাকে বললো যে সেন্ট পলসের কথা, তখন আমি বললাম যে না 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 সেন্ট পলসে তো ভুলেও না, স্ট্রিক্ট রুলস, এত রুলস ফলো করতে পারবো না আমি। তো বাবা আমার কথা রাখতো, তো আমি বললো যে এখানেই পড়তো, আমি বললাম যে এখানেই পড়বো। তো এখানে রেখে গেল 2001।
আচ্ছা,
তো পেমেন্ট টেমেন্ট করে দেয়, বললো যে মার্চের 5 তারিখ থেকে স্কুল শুরু। তো আমাকে ওইখান থেকে আনার পরে জানুয়ারি মাসে আইনা ভরলো, বাংলাদেশে আসলাম। আসার পরে বলতেছে যাওয়ার 5 দিন আগে, মানে সব কিছু গুছিয়েছে, আমার ব্যাগটা গুছিয়েছে, তো আমাকে বলতেছে কি লাগবে বলো। তো কি লাগবে বলো বলছে, তার বলছে কি আর লাগবে, কিছুই লাগবে না, চলো ওইখান থেকে কিছু কিনবো নে, রাস্তা থেকে কিছু কিনবো নে। তো স্টেডিয়াম আস্তে আস্তে, মানে এখন যেটা আমার মনে ভাষণ স্টেডিয়াম, আস্তে আস্তে তখন আমি বাবাকে বললাম যে বাবা তুমি তো মোবাইল টোবাইল ভাঙ্গা ফারলাও, এই কতদিন ধরে এত এত মোবাইল ঘরের ভিতর, আমাকে একটা মোবাইল কিনে দাও। বলছে মোবাইল লাগবে, আমি বলছি হ্যাঁ, গাড়িটা ব্রেক করে আমার ড্রাইভার আর কি আমাদের কাকাই হয়, তো উনি ব্রেক করে, তো স্টেডিয়ামে যাই। স্টেডিয়ামে গিয়া বাবা একটা বলে যে কোন সিটটা পছন্দ দেখো, তো আমি একটা সেট নিয়ে খুব ব্লু কালার সিমেন্টের একটা সেট 75 পছন্দ হলো আর কি, চোখে পছন্দ। আমি বললাম বাবা এটা পছন্দ হয়েছে, লোকটা বলছে এটা নতুন আসছে, পিছনে ক্যামেরাও আছে, ই আছে ভালো সাউন্ড। তো বললাম যে এটা পছন্দ, কয় তাহলে নাও। তো বললো কীভাবে কীভাবে কি, তো বাবা বললাম তো শিখতে শিখতে শিখে যাবো। তো ওই লোকটা কি তাকায় রয়েছে, মানে এইভাবে আমার দিকে, যে বাচ্চা একটা ছেলে, আমার হাইট অনুযায়ী বলতেছে বাচ্চা একটা ছেলে, আরও শর্ট ছিলাম, হাইট অনুযায়ী বলতেছে বাচ্চা একটা ছেলে মোবাইল কিনে গেছে। তখন আব্বুকে বললো যে বাবাই মোবাইলটা কিনে গেছেন, ও তো হারাটারে ফেলবো, আপনি মোবাইলটার প্রাইস জানেন? বলছে কি আপনাকে জিজ্ঞেস করছি আমি প্রাইসের কথা, পছন্দ তো হয়েছে। তো আমি বললাম যে কম হইলে কম নেই, অসুবিধা কি। তা বলছে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা পছন্দ হয়েছে, তো কেন তুমি। তো নিলাম, তো সেটার বিল বাড়ানোর সময় তখন আমি তার সাথে বসা, তখন তো বুঝি না যে কত টাকা কিভাবে দিতেছে। বিল হলো প্রায় আপনার কত 11,300 টাকার মতো, তখন একটা সেট কিনে দিল।
আচ্ছা, সেটা
2001
11,000 টাকার সেল ফোন, মানে অনেক দামি ফোন।
হ্যাঁ,
নিঃসন্দেহে অনেক দামি ফোন। হ্যাঁ,
তারপর স্কুলে ঢুকার পরে সিনিয়র ব্রাদাররা বলতেছে যে এটা তো হাইড করে রাখতে হবে, মোবাইলটা কিন্তু সাবজেক্ট স্যারে শো করা যাবে না। ঠিক আছে, অসুবিধা নেই। ওইখানে বেশ ভালো কয়েকদিন কাটলাম, 7 উঠলাম 2003। তো তখন ঢাকা আসলাম এক বছর পরে, আমি আগে মানে রাখি, মানে ভালো লাগতেছে, 15 দিনের ছুটি, বাবাকে বলতাম বাবা 15 দিনের ছুটি, আইসা পরে এখানে এখানেই ঘুরি, বেশি গিয়ে কী করবো। তো মা বেশিরভাগ আসতো না, বাবাই আসতো। তো ঘুরলাম, ঘুরার টুরার পরে বলতেছে যে N75 তখন বের হয় 2003 নিউ পোস্টার বোর্ড, আমি বোর্ড দেখলাম, তো ইন্ডিয়াতে দেখছি, তো বাংলাদেশে আসলাম। আসার পরে বাবা বললো যে না একটা আবার দেশে আয়, তোর আম্মা তো পোলাও রান্না করে না তোর জন্য ঘরে দিতে, আয় বাসায় আয়। তো বাবা বললাম যে ঠিক আছে তাহলে তুমি এসে নিয়ে যাও। বলো আচ্ছা ঠিক আছে আসতেছি। তো বাবা নিয়ে যায়, বাবার তখন একটা স্যামসাং মোবাইল ছিল, ওনার ফ্রেন্ড জাপান থেকে গিফট করছিল ওনাকে। তখন আমি বললাম যে বাবা একটা মোবাইল দেখছি, সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে। তো বাবা বলছে সামনেও ক্যামেরা? আমি বলছি হ্যাঁ, কোথায়? আমি আমি ইন্ডিয়াতে দেখছি, এখন এটা কোথায় পাওয়া যাবো? কয় তাহলে চলো আমার সাথে আসো। তো বাবা তো জানতো, মানে আমি তো বাংলাদেশে ঢাকা শহরে খবরই জানি না তখন কি হয় না হয়। মোতালে প্লাজাতে আসলাম পরিবারে। তো মোতালে প্লাজাতে আসার পরে দোকানে, এক দোকানে আমি গিয়ে বললাম যে নোকিয়া N75 মোবাইল মডেলটা আছে কিনা। ফুল ফ্লোরে ভাইয়া, ফুল ফ্লোরে, এটা বলে রাখা হচ্ছে, ফুল ফ্লোরে 5টা মোবাইল পাওয়া গেছে, শুধু 5টা মোবাইল থেকে 3টা মোবাইলই সেল, অলরেডি সেল হয়ে গেছে।
আচ্ছা,
তো 2টা মোবাইল নিয়ে আসলো। তো আনার পরে লোকটা বলতেছে যে ভাই আসলে ফুল ফ্লোরে 5 নম্বর মানে 2টাই আছে, মানে আপনি কি একটা যদি নেন তাহলে বুকিং দিবেন নাকি নিয়ে যাবেন? তো বাবা বলছে বুকিং এর কি হলো, তো নিবই তো। তা আমাকে জিজ্ঞেস করতেছে যে কোনটা নিবো, আমাকে ব্ল্যাক কালারটা তাহলে নো বাই প্যাক করেন। তো উনিও ওই লোকটা বলতেছে বিল বাড়ানোর সময় বিলটা যখন হাতে দিছে, ভাব লোকটা বলতেছে কি স্যার বিলটা চেক করেন। তা বলতেছে বিল চেক করবো, আপনি চেক করেন? মানে একটা অ্যাজিভ একটা উত্তর, বিলটা চেক করেন নাই? কয় 75,000 টাকা। তো বাবার পকেটে তখন মনে হয় 30-35 টাকা মতো ছিল আর কি। তো বাবা বললো যে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় দেওয়া যাবে? কয় কেন? কয় আমার টাকা আসতে যে তখন লাগে। তো বাবা এই কথা বলে মানে ফোন দিয়ে বসছে, এতক্ষণে আমার কাকাকে যে আমাদের গাড়ি চালাতো ফোন দিয়ে বসছে যে 1,00,000 টাকা ঘরের থেকে নিয়ে তুমি এখানে পরিবার আসো।
কি ফোন যেন আরেকবার একটু বলেন,
নোকিয়া N75,
এটা এত দাম ছিল সেই সময়?
হ্যাঁ, 75 টাকা যখন ফার্স্ট লঞ্চ হয়।
ওকে ঠিক আছে।
তারপর কিনে দিল। আমি সাথে সাথে ফোনটা হাতে নিয়ে ফরাদ আমার ফ্রেন্ডকে ফোন করি যে ফরাদ জানিস আজকে একটা বাবা মোবাইল কিনে দিছে। তো কী মোবাইল কিনেছে? ও খুব হাই রিচ একটা ফ্যামিলির ছেলে, তো বলে ওর বাড়ি ধানমন্ডিতে। ও বলতেছে যে কী মোবাইল? আমি বললাম যে দেখলাম না দার্জিলিং থেকে নামার সময় আর সময় যে N75 সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা বলতেছে, আবার পিছন ব্যাকটা প্রেস করলে ক্যামেরাটা বেরোয় আসতেছে। ওকে হ্যাঁ 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 আমি আমি যেটা পাইছি বাবা তো কিনে দিছে। বা কী বলো? আমি হ্যাঁ মার্কেট তো আর বলতেছে নাই, আরেকটা আছে। তো সাথে সাথে ওর ও সাথে সাথে দৌড়ায় আসে ওর আম্মার সাথে, ওর আম্মা ওকে সাথে সাথে কিনে দেয়, দুই বন্ধু কিনি খুশি। তো যাওয়ার সময় বাবা বলে যে আজকে ড্রাইভ করবা? আমি বললাম যে তোমার আজকে তোমার কোলে বসে ড্রাইভ করবো না, অনেক কোষা করবো না। তো বললো আচ্ছা ঠিক আছে লো নাও বসো। তো উনি বললো যে সোজা কি আমি যেভাবে বলবো সেভাবে যাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বসছি, তো বসার পরে তখন আমাদের দ্বিতীয় গাড়ি কেরিনা মাইরোড বলে রাখা ভালো, কেরিনা মাইরোড গাড়িটা কিনে, ওই গাড়িটা আমি পছন্দ করি গাড়িটা দেখ গাড়ির কালার দেখে, যে তখন গাড়িটা কিনে তখন বলতে বাবা এটা কিন্তু আগের গাড়ি না, এটা কিন্তু আরও অন্যরকম একটু বড় গাড়ি, সাবধানে চালা। তো উনি এক হাত স্ট্রিং ধরে একটা অটো গেছিল দেয়, তারপরে উনি স্ট্রিংটা ধরে আর বলে যে হালকা ধরো এটা আর কিছু না। কারণ হালকা ধরতে ধরতে শাহবাগ আসি, শাহবাগ থেকে আস্তে 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 বাসার দিকে যাই। বাসার দিকে যাওয়ার পরে মানে আমি হতভোগ হয়ে যাই যে বাসার দিকে পৌঁছে গেছি, আমার বাবার এক দুটা আঙ্গুল নাই, দুটা আঙ্গুল ছিল না। উনি খুব এক ফুটবলের ফ্যান ছিল, এক বোম ব্লাস্টে ওনার হাতটা আঙ্গুল দুটো চলে গেছে।
বোম ব্লাস্ট বলতে
মানে উনি আতশবাজি খুব করতে পছন্দ করেন। ওই আমলে 60,000 টাকা দিয়ে শুধু চারটা বোমা নিয়েছে চট্টগ্রাম থেকে। আবহানের খেলা দেখবে উনি, এটা প্রায় 82-83 শনে।
ঠিক আছে হ্যাঁ।
তারপরে আসি, আসার পরে জুরাইন নামে জুরাইন রেলগেটটা পার হই, তখন অনেক পুরনো ছিল জুরাইন রেলগেটটা পার হই। তো সাথে সাথে বাবার যারা সহকর্মী ছিল দূরে অনেকজন আসে, আসার পরে আমাকে একজন নিয়ে বলতে ওর বাসায় দিয়ে আসো, আমি চলে যাই। তো বাবা বাবার সাইডে চলে যায়, বাবা রাত্রে আসে, আসার পরে আমি তো পুরো খুশি আর আম্মা ক্ষিপ্ত হয়ে রয়েছে যে এত এত কিছু এত কিছু নষ্ট করতেছো, এত কিছু ই করতেছো, এত টোকো মোবাইল কিনে দিছো কে এত দামি, মানে আসার পরেই বাবাকে খুব জেরা শুরু করছে। আর আমার বাবাকে জেরা করলে মানে আমার ব্যাপারে কেউ জেরা করলে তার সহ্য হতো না, মানে সাথে সাথে মাকে উত্তর দেওয়া বলে যে তোমারটা দিয়ে তো করিনি, আমার বাবারটা দিয়ে আমি করিনি, আমারটা দিয়ে আমার ছেলেকে আমি করে দিতেছি, তাহলে কারো কিছু
অনেক পছন্দ করতো আপনাকে।
হ্যাঁ হ্যাঁ। তখন এরকম চলতে চলতে আমি ক্লাস 9 উঠি, ক্লাস 9 ওঠার পরে কোরবানির আসে, আমাদের ঈদে কোনো ছুটি পেতাম না আমরা, ওই দেশের দিওয়ালি ছিল অথবা হোলি থাকতো, আমাদের কোনো ছুটি থাকতো না। ছুটিতে আউটিংয়ে বলতো যে পকেট মানি যাদের আছে নিয়ে নাও, অথবা এখানে ব্যাংক আছে ব্যাংকের থেকে নিয়ে দিই, তোমাদের বাবা মা আসলে সাবমিট করে দিবে।
আচ্ছা।
তো এখান থেকে ফোন করা হতো যে আপনার ছেলেকে কয় টাকা পকেট মানি দেওয়া হবে, তো বলতো আমি বলতাম যে স্যার আমাকে লাইনটা ধরে দিলে আমার সুবিধা হবে আমার বাবাকে বলার জন্য। তো আমি লাইনটা ধরতাম, যে বলতাম যে হ্যালো আব্বু, বলছে হ্যাঁ বলো, যাবো এবারও কোরবানি আসবো না? ক বাবা অনেক কাজ আছে, আমি একটু একটা কাজ নিয়ে ফেলছি, কাজটা শেষই হবে কোরবানিদের আগে, আর কোরবানিদের পরে আমার বিলবাটা উঠাতে হবে। ডাইরেক্ট বলে যে বিলবাটা উঠাতে হবে, এবার বাবা একটু কনসিডার করো, আমি এবার আসতে পারবো না, তুমি একাই সবো ঢাকা ঈদে এই ছুটিতে আসবে আগামী দেড় মাস পরে। তো আমি বললাম যে ঠিক আছে যাও। তো আমি বললাম বাবা 3 দিনের পিকনিক আর 2টা আউটিং আছে, তো স্যার এখানে তুমি $100 রেখে গেছো, তো এতে খরচ করবো না এখান থেকে কিছু নিবো? তো উনি জিজ্ঞেস করতেছে তোমার $100 হবে না আরও আমি করবো। আমি বললাম যে $100 দেখি আগে স্যারকে বললি, তো স্যার পুরোটা দিতে চায় না।
আচ্ছা।
স্যার পুরোটা দিতে চায় না, ওখানে স্যার বলে যে না আমি তোমাকে $100 4,230 টাকার মতো আসে, আমি তোমাকে 2,000 টাকা দিতে পারি সর্বোচ্চ
ওই সময়।
ওই সময়।
আচ্ছা।
আমি বললাম ঠিক আছে, না দিলে নেই, বাইরে বের হলাম, বাইরে বের হয়ে আমার মোবাইল বের করে একটা SMS করলাম, বাবা একটা এভেট করে দিছিল নর্থ বেঙ্গল টু ঢাকা ডাইরেক্ট কল, জাস্ট আমি একটা SMS করছি। বাবা বলছে যে কোন কাজে ব্যস্ত, আমি উনি SMS-ও বুঝতো না।
আচ্ছা।
SMS করছি তো দেখি রিপ্লাই পাই না, পরে কল দিছি ডাইরেক্ট, বাবা কেটে দিয়ে ব্যাক করছে। বলছে কী যে আমাদের বাবা শুধু 2,000 টাকা দিছে, আমার তো এই পিকনিকে আর ইয়ে তো হবে না। তো বলতেছে যে এক কাজ করো, শেষ হওয়ার কিছুক্ষণ আগে অথবা একদিন আগে আমাকে নক করো তুমি। আমি বললাম ঠিক আছে। এর ভিতরে একটা টুর্নামেন্ট আসে, খুব ভালো, আমি খুব ভালো ফুটবল খেলি, ওখানে রয়্যাল ক্লাব আছে, রয়্যাল ক্লাবে আমাকে একটা চান্স দেয়, খেলার সুযোগ দেয়, এটা 2008-এ। যে আসিফুর রহমান তুমি কি অ্যাডমিট নাকি লিঙ্গনসা স্কুলে খেলবা। তো ওইখানে আমাকে বলার পর আমি বলি যে আমি যদি খেলি তাহলে আমার টিম নিয়ে খেলবো, আমার দল ছাড়া আমি খেলবো না, আমি কোনো দলের সাথে খেলবো না। তোমার এই কথা শুনে খুব বিরক্ত ফিল করে যে একটা ছেলে কি ফুটবল খেললে কতটুকু নাম কামাইছে, ও ক্লাবের সাথে খেলবে বলতেছে ওর দল নিয়ে। তো আমি বললাম এই কথা, এর ভিতরে করে কি কোরবানির আসে, কোরবানির সময় স্কুল ছুটি থাকে চার দিন, তো বাবা ফোন দেয়, আমি রিসিভ করি, আমি স্কুলে ফোন করে, তো স্যার অ্যালাউ করে দেয় সারাদিন ফোন করলে করতে পারবো। তো রিসিভ করে বললে বাবা গরু কিনছো কত বড়, কিছু বলে না হাসে। তো আমি ভাবছি যে কি নাকি আমুকে জিজ্ঞেস করলাম আমু গরু কিনেছে কত বড় গরু কিনেছে, একটা এলাকা ভিত্তিক তখন একটা কম্পিটিশন ছিল আর কি,
কার গরু কত সুন্দর,
হ্যাঁ কার গরু কত সুন্দর কত বড়। তো ফটকেরা আমার ছোট ভাই বলতেছে ভাইয়া উট আনছে উট উট,
মানে আপনার বাবা উট নিয়ে,
হ্যাঁ উট নিয়ে আসছে, বলছে যে উট নিয়ে আসছে।
ফ্যামিলির কন্ডিশনটা বোঝার চেষ্টা করবেন প্রিয় শ্রোতা, আমরা আজকে যে গল্পটা প্রচার করছি এটা ওর শৈশবে, ওর হেভেনলি চাইল্ডহুড আমরা যদি বলি, প্রতি মুহূর্তে বাবার কাছ থেকে মানে না চাইতেই পাওয়া, না চাইতেই ফুল অফ সাপোর্ট, ফুল অফ লাভ, ফুল অফ সারপ্রাইজ, অসাধারণ একটা শৈশব নিঃসন্দেহে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছে আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। বাই দ্য ওয়ে বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি, শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Shunchen RJ Kibria sathe Mr. Mango Candy presents Jibon Golpo.
ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি, তারপর কি হলো?
যে তারপর আমি খুব রাগ করে ফোনের রিসিভারটা রেখে দিই, জানি আর কথা বলবো না। পরে অনেকবার কল করে স্যার আমাকে বলতেই থাকে যে তোমার বাবা ফোন দিয়েছে, ফোনটা তো ধরো কথা তো বলো। তা আমি ফোন আসবেন না, পরে আমার মোবাইলে ব্যাক করে আমি বলছি, আমি বলছি আমি রাগ খুব রাগ করছি, তুমি কিন্তু রিকোয়েস্ট করলে আমাকে চার দিনের জন্য ছাড়তো, তুমি মুড করবাই দিস। পরে বাবা বললো যে যা এরপরের বার আসলে ওটা আবার কিনবো দরকার পড়লে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এখন কী অবস্থা বলো আমাকে, তুমি আসো আমার সাথে দেখা করতে, আমি জানি না। তো বাবা ওইটা শুনে মানে আমার মা ভাই সবাইকে নিয়ে আসে আবার আমাকে দেখতে। তো তখন আমরা কলকাতা টলকাতা ঘুরি, সাড়ে থেকে ছুটি নেওয়া হয়, কলকাতা ঘুরি, ঘুরে আমাকে ফোন, আমাকে ডাইরেক্ট ফোন করে, বাবার সেল নাম্বার তো অটোমেটিক ওনাদের কাছে থাকে, গার্জেনের সেল নাম্বার, ফোন করে বললে যে আসিফুর রহমানকে নিয়ে, রহমানকে নিয়ে আপনি স্কুলে তাড়াতাড়ি রিপোর্ট করেন। তো বাবা ভাবে যে প্রথম বুঝে উঠতে পারে না যে কেন রাখতেছে আমার ছেলেকে, কিছু করে আসছে নাকি, কিছু করছে নাকি, কারণ অনেক চঞ্চল ছিলাম, কিছু করছে নাকি, কারো কিছু ভেঙে ফেলছে নাকি, ছোটবেলা থেকে গাড়ি চালতে গেলে রিক্সাটা মেরে দিতাম তো এরকম আর কি, কিছু করে ফেলছে নাকি। আসছে, আসার পরে আমি ফোনটা রিসিভ করি, স্যার সেন ছিল, স্যারকে বললাম, স্যার বললাম ইয়েস স্যার, স্যার বলতেছে যে আসিফুর রহমান ইয়োর টিম ইজ সিলেক্টেড ফর দি রয়্যাল রোলিং ট্রফি ফর রয়্যাল ক্লাব। আমি শোনার পর তাজ্জব যে স্যার হোয়াট ইউ সেইং দ্যাট, আসলে স্যার সেড দ্যাট ওকে তো দ্রুত সম্ভব তুমি আসো, জাস্ট লিভ অ্যান্ড রান বাট হি ইজ সেইং দ্যাট। তো বলতেছে যে বাবাকে বললাম বাবা আমার তো তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে, আমার 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 দল একটা ক্লাবের সাথে খেলবে। তো বাবা বললে তুই কি ফুটবল খেলিস, আমি বলি হ্যাঁ, তুমি জানো না সত্যি আমি কি সত্যি। তো বলতেছে বাবা আসছে আমাকে নিয়ে সাথে সাথে ওই দিনই, মানে মাকে ওইখানে আমার আঙ্কেলরা থাকে, ওনাদের নিজস্ব বাড়ি করা আছে, তো মাকে রেখেই ওখানে একটা বলবো বাসের গাড়ির টিকিট কেটে ওই রাত্রেই বাবা আর আমাকে এনে রওনা দেয়। তা আসার পর মানে যেখানে স্টপেজে নামি, জামশেদপুর স্টেশনে নামি। নামার পরে তুমি সাথে সাথে রিক্সা না, রিক্সা নিয়ে হোটেলে আসো, হোটেলে রেখে লাগেজে রেখে, লাগেজে রেখে বললাম বাবা গাড়ি নিয়ে নেই, তাড়াতাড়ি স্কুলে চলে যাই। কয় দাঁড়াও তোমার বুট কিনতে হবে, তোমার কত কিছু কিনতে হবে। আমি বাবা বুট টুট তো আছে, তো বলতেছে না তুমি আসো। তো উনি নাইকির শোরুমে নিয়ে যায় আমাকে, আমার প্রথম মনে আর কি জীবনে সর্বপ্রথম একটা নাইকির শোরুম, অরিজিনাল নাইকির শোরুম।
ক্লাসে পড়েন তখন আপনি?
তখন আমি ক্লাস নাইনে।
ক্লাস নাইনে থাকা অবস্থায় আপনি অরিজিনালি নাইকির শু পড়েন?
জি অবশ্যই।
আমি এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আপনি জাস্ট একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন, নাইকি এবং আডিডাস এটা হচ্ছে সারা দুনিয়ার মোস্ট এক্সপেন্সিভ স্পোর্টস ব্র্যান্ড। আমি নিজেও এখনও নাইকির শ্যু পরিনি, অরিজিনাল নাইকির শ্যু পরিনি, আডিডাসের পরিনি। আমি বলছি না যে এফোর্ড করতে পারবো না, হয়তো এফোর্ড করতে পারবো, কিন্তু ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে। যেখানেও ক্লাস নাইনে থাকা অবস্থায় নাইকির শ্যু পরছে, সো বুঝতেই পাচ্ছেন যে দ্য ফ্যামিলি কন্ডিশন কতটা ভালো। হ্যাঁ ভালো বলতে মানে ভালো ছিল আমি যেটা বোঝাচ্ছি। হ্যাঁ বলেন।
তারপরে উনি উনি আমাকে বলতেছে যে এখান থেকে যা যা সামগ্রী মানে যা যা সিঙ্গার অথবা উনি তো সব বুঝে, উনি তো ফুটবলের পাগল। তো উনি বলতেছে যা যা দরকার তোমার অ্যাঙ্কলের থেকে নিয়ে তোমার একদম রিস্টব্যান্ড পর্যন্ত যা দরকার বাবা তুমি তা নাও। তখন তো ফুর্তিতে মানে আরো মানে ভিতরে একটা আমেজ আসলো যে বাবা সাপোর্ট করতেছে খেলার জন্য, যে খেলার জন্য আমি কোনোদিন স্কুলে মানে সাইডও হয়নি নাম্বার মানে কোনো পরীক্ষাতে, ওই 51-59 মানে মাঝামাঝি ছিলাম স্টুডেন্ট, ট্রুলি এটা মাঝামাঝি ছিলাম, কোনো ইনা উপরেও যাইনি নিচেও যাইনি। এই খেলাটা বেশি মনোযোগী ছিল আমার প্রতি। তো বাবা বলতেছে যে বাবা দেখতেছে বাবা বুট পছন্দ করতেছে মানে বুটের এরিয়াতে আছে। তা আমি সিঙ্গার নেই, সক্স কিনি, একটা জার্সি প্যান্ট কিনি, নাইকিরই সব ফুল হোয়াইট কিনি। কেনার পরে আমি একটা বুট পছন্দ করি ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা কেনার পর আমি যেটা রেট দেখি 1800 rupees, বাংলাদেশি টাকা 3000 টাকার কাছাকাছি, 1800 rupees। তো আমি ওখানে নিয়ে বললাম যে আব্বু ডাক দিছি, তো আব্বু আসছে, আব্বু ওই যে এই বুকটা খুব সুন্দর দেখো তো ব্ল্যাক কালার। তো বাবা বলতেছে যে তোর শুধু কালোই পছন্দ হয়, গাড়ি কালো কালার পছন্দ হয়, তোর সব সবই কালো কালার পছন্দ হয়। আমি বললাম সব তো তুমি কিনে দাও, একটা তো আমার পছন্দ কিনে দিবা। তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো উনি পিছন থেকে ভাই বাবা হাতটা বের করে, আমার এখনো খেল আছে, হাতটা বের করে ভাই মানে উনি শুটা এভাবে দেখায় মানে এটা কল্পনার বাইরে, দুইটা বুট মানে এক এক জোড়া বুট নাইকির, উপরে ফুলি রেড নিচে অরেঞ্জ, আর স্পাইকগুলো ছিল ব্লেড। আমি পছন্দ করছি গোল, শুধু গোল এগুলো, উনি ব্লেড সিস্টেমের সেটা ছিল, উনি নিয়ে আসছে।
উনি তো নিজেও ফুটবলের ফ্যান ছিল,
খুবই ফ্যান ছিল, বললাম না 82 সনে 60,000 টাকা তিনটা বোমানছে শুধু চট্টগ্রাম থেকে নিজে,
দুটো আঙুল
মানে আমাকে এরকম বলছে যে যদি বাবা আমি ছেড়ে দিতাম জানো আমার সাথে সাথে আরো 50 জনের মতো লোক মারা গেত, আমি ছাড়িনি যে আমার যান চলে যাক 50 জন তো বাঁচবে। এরকম বাবা হাতটা বের করে ওই টেবিলের উপর রাখে, বলতেছে যে এটা কেমন। আমি বলতেছি এটাও ভালো, তো এটাও ভালো, আমি পরে বলতেছে তাহলে এটাও নিয়ে নাও। শুন বাবা এত আমার তো এখানে 4-5 জোড় বুট হয়ে গেছে, আবার 2টা নতুন, কয়েকটা ফাইনাল যদি উঠো ফাইনালে, আমি জানি ফাইনালে উঠবে, আমি বলে দিলাম তুমি ফাইনালে খেলবে এটা পরে। তা আমি তোমার জার্সির দাম, আমার স্টকিংসের দাম, আমার লেগ গার্ডের দাম সবই তো আমি আমার জানা আছে, আমি ট্যাগ দেখে দেখে নিছি। আমার একটা রিজনেবল প্রাইস ছিল, আমার একটা নিশ্চয়ই ছিল অত ভিতর থাকবে, তো নিশি নেওয়ার পরে আমার বিল হয় আমার একটা জার্সি, একটা সিঙ্গার্ড, একটা জাস্ট একটা রিসলেট, এটার বিল হয় আপনার প্রায় ইন্ডিয়ান কারেন্সি 1230 টাকার মতো। তো ভালোই আর কি, অনেক দামি নাইকিরই। তো আমি এটা রাখলাম টেবিলে, তো বাবা এটাও টেবিলে রাখলো। তা আমি বললাম বাবা বলছে এবার কিন্তু ব্লেড, আর শুনো এটা খেলার সময় কিন্তু তোমাকে আমি পরে বলতেছি, আয়াত থাকে বিলটা হোক। তো আমি বলতেছে যে স্যার আপনার বিল হয়েছে আমার 1200 বাদ দিয়ে মানে শুধু বুটের বিলটা প্রথম। উনি ভাবছে যে আলাদা আলাদা, আমরা আর কি জেলের যে লোকটা দিতেছিল উনি ভাবছে আমরা আলাদা আলাদা, কারণ জিনিস দুটো দুই সেটি। তো উনি প্রথম আর কি বুটের বিলটা মানে আমার বাবাকে জিজ্ঞেস করছে যে স্যার আপনার বিলটা, ওকে হ্যাঁ বলেন, 5600 rupees। মানে আমি অ্যাডমায়ার যে 5600 rupees মানে 5500 ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি টাকা তো প্রায় তুমি $100 কাছাকাছি একটা বুটি হয়ে যায় তুমি কিনে দিয়েছো তোমার আগে। তো আমি বললাম যে এত দাম তো দরকার নেই আবু, এত দাম তো দরকার নেই, ইদে কিনি। পুরো আবু বললো যে আরে কিন নেও না, মানে উনি খুবই ছিল তো শৌখিনতা ছিল তো তুমি নেও। পরে আমি নিছি, পরে আসি স্কুলে আসার পর সবাই মানে বলে যে তোর বাবা মানে তোর একটু এক্সট্রাই বেশি ভালোবাসে। আমি বললাম যারা এক্সট্রা ভালোবাসে আসলে তো অনেক সময় ভয়ও করে, বাবার যে রাগ আর যে একটা এরকম ই করে আমার অনেক সময় ভয়ও করে। বলতো যে আচ্ছা ঠিক আছে তোর বাবা অনেক ভালো আছে, চা বুটটা কিনছো ভালো। তো বাবা খুব ক্রিয়েটিভা বলে যে কয়দিন পর খেলা স্যারকে যে স্যারকে যে স্যার বলে স্যার এই আমাদের ওরা প্র্যাকটিস করবে এক সপ্তাহ, 8 দিন 9 দিনের মাথায় খেলা, সানডেতে হলিডের দিনে খেলার ফেলায় বলে সানডেতে খেলা। তো তখন কী করে আব্বু আম্মুকে বলে ফোন করে কলকাতাতে যে তুমি যদি আসতে চাও তো আসো, ও আমার বোন যে তুমি যদি আসতে চাও আসো শিলিগুড়িতে, আর যদি না আসো তাহলে থাকো এখানে ঘুরো, মানে আমার আন্টি আন্টি আন্টিদের সাথে আব্বুর বন্ধুর ওয়াইফের সাথে ঘুরো, ওইখানে ঘুরো, আমি এখানে থাকি দার্জিলিং টার্জিলিং ঘুরে ওকে নিয়ে। আর ওর খেলা আছে একটা টুর্নামেন্টে খেলা আছে, তো মা আবার এটা পছন্দ খুবই একদম পছন্দ করতো না, একদম দেখতে পারতো না, মানে টাকা নষ্টটা উনি দেখতে পারতো না। তো ফট করে আব্বা একটা ফোন আসে, আব্বার ফোনটাও রোমিং ছিল, ফোন আসে যে আপনার ইমিডিয়েটলি আসতে হবে। তো বাবা আমাকে রাত্রেবেলা বলে, মানে খেলার 3 দিন আগে আমাকে বলে যে তুমি এক কাজ করো বাবা হোস্টেলে চলে যাও। আমি কেন বাবা? বড় বলতেছে যে আমার ঢাকা পৌঁছাতে হবে দ্রুত, আমার দুইটা কাগজ আটকে রয়েছে, দুটো মানে দুটা কাজ আর কি, দুটা কাগজ আটকে রয়েছে, দুটো কাগজ তো বের করতে হবে। পরে বললাম যে বের করতে হবে বাবা, বের না করে থাকো না। তখন খুব মানে কষ্ট না, মানে এখন ভাবে ওইটা কষ্ট ছিল। তখন বাবা বলে যে ওই দুটো কাগজ যদি না ওঠাই তাহলে সে আগামীতে তুমি যদি ম্যাট্রিকে কিছু পাশ করো আমি কিন্তু তোমার নিজস্বভাবে তোমাকে গাড়ি কিনে দেবো না, ঠিক আছে, এই দুটো এই দুটা কাগজের জন্য, মানে ডাইরেক্ট বলে উনি আমাকে। আমি বুঝছি এত ইম্পর্টেন্ট, আমি বুঝছি আমি বুঝো কিন্তু ক্লাস ম্যাট্রিক যদি পাশ করি আর গাড়ি কিন্তু কিনে দিতেই হবে, ওটা না পার্সোনাল থাকবে। তো উনি বলে যে তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে কিনে দেবো, তো চিন্তা করো না। তো ফট করে খেলা শুরু হয়, টুর্নামেন্টে আমার হাঁটু এক হাঁটু মানে বাঁ পায়ের হাঁটুটা উঠা যায়, মানে মারে বিপক্ষ দলের ক্লাবের এক প্লেয়ারই খুব মারে, মানে ওই লোকাটা খায়, মানে আমার হাঁটুটা এখান থেকে উঠে বাটাটা উঠে মানে এই পর্যন্ত এসে পড়ছে। তারপর আমার হাঁটুটা খুব ব্যথা পায় আমি হাফ টাইমের আগে, তো হাফ টাইমে প্রায় 30 মিনিট 35 মিনিট হয়েছে মাত্র, ওরা মারে আর কি আমাকে।
আচ্ছা,
প্রথমে টার্গেট ছিল তো আমার মানে হাঁটুটা উপরে এসে পড়ে, মানে আমি জাস্ট মানে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার আমার ফ্রেন্ডের সাথে দেখে কি অবস্থা যে আমার বাচ্চাটা এখানে উঠে গেছে, মানে এখনো দেখলে বুঝতে হবে যে অবস্থাটা কি পায়, মানে উঠে গেছে কাইটা গেছে, তো বুটের কাটা তো কাটা আর মনে করেন উঠে গেছে। আমার ফ্রেন্ড সাথে সাথে আমাকে মানে ও টানা টান দিয়ে মানে সাথে রেফারিকে বললে যে ও তো ইঞ্জুরি হয়ে গেছে, সাইড সাইড অফ কর্নার অফ সাইড নিতে হবে। তো কোচ আসে, কোচ এসে সাথে সাথে নিয়ে যায়, কোচ তো বলে যে ওকে ভিতরে নিয়ে যাচ্ছে সাথে সাথে। তো স্প্রে করে প্রথম আপনার একটা যে পাউডারের মতো দেয়, আমরা স্পোর্টসে একটা পাউডার আছে ব্লাড থামানোর জন্য, পাউডারটা দেয়, তারপর একটা আইসিস দেয়, দেওয়ার পরে একটা দেওয়ার পরে বলতেছে যে আসিফ রহমান সো এন। হ্যাঁ, আমি বললাম যে এন মিন, বলতেছে যে আর তো খেলা যাবে না, তো অসম্ভব ব্যাপার, তোর হাঁটু এখান থেকে এখানে আসছে, তোর হাঁটু আমি ধাক্কা না দিতাম এখানে রেখে রয়ে গেত, তাও তো আমি এখানে এখন তোরে ওই আইসিস স্প্রে দিয়া আর ইদ্যুত রক্ত থামাচ্ছে, তোকে কিছুক্ষণ মতো হসপিটাল নিয়ে যাবো। আমি মাথা খারাপ, তো ইম্পসিবল, আই হ্যাভ টু প্লে, আমি খেলবই। স্যার বলছে না আমি তোমার পারমিশন দেবো না। তো ওটা কোচ না মানে আমার স্যার স্কুল টিচার, উনি দেখা, কারণ ওনাদের উপর দায়িত্ব ছিল, কারণ আমার যদি কিছু আমাদের বাবা মা তো ওনাদেরই ধরবে। তো যাই, তো আমি আমার ফ্রেন্ডকে ডাকি দিই গায়ে স্প্রে নিয়ে দুইটা, একটা ক্র্যাপ ব্যান্ডেজ নিবি, ওকে কেন আমি দৌড়দা নিয়ে আস হাফেমের আগে। ও আসে আমার রাগ, মানে আমার বাবার রাগ যেরকম মানে আমার রাগটা একটু ডিফারেন্ট, উনি রাগ করলে মানে হাইসা উড়ে দিত, কিন্তু আপনার আপনার মানে আপনার যে তাকাইছে তো তাকাইছে, কিন্তু হাইসা উড়ে দিছে কথাটা, কিন্তু আমি আবার রাগ করলে দেখা গেছে সাথে সাথে দূরে বলে রাগটা। উনি সব বলতো যে তোমার ভিতরে আমি তো পার্থক্য একটাই, তুমি রাগটা কন্ট্রোল করতে পারো না আর আমি রাগ কন্ট্রোল করে রাগ দেখা ছেড়ে দিই, ওকে রাগ কাকে বলে। তারপরে আমি বললি যে আমার এরকম রাগ উঠতেছে যে আমি খেলতে পারবো না, আমি খেলবোই অবশ্যই খেলবো। পরে ব্যান্ডেজটা আমি পুরো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে খেলিস না, রিক্স হয়ে যাবো, পা যদি জীবন একবার যায় বুঝিস একটা লাইফের ব্যাপার। আমি বলছি যে আমি যে বই সেটা কর, ডাক্তারকে ডাক্তার নিয়ে আয়, কোচকে ডাক দে, কোচ আসে, ডাক্তার আসে, ডাক্তারকে বললাম যে স্যার রিকোয়েস্ট করব যে আপনি কাউকে বলতে পারবেন না। বলছে কি বলছে স্যার, আমি শুনছি যে বলে একটা পাঞ্চ আছে, ও বলতেছে যে তোর বয়স অনুযায়ী মারে, এটা মানে তুই বুঝতে পারবি না এটা কেটে কী জিনিস, এটা কিছু না, তোরা কে বলছে ফাউল কথা। তখন বললাম যে না স্যার, যদি অবসর অবস না, যদি শক্তির কোনো কিছু থাকে একটা ডোজ দেন, আর না দিলে আমি এই পানি খেলবো। তো উনি খুব চিন্তা করে বলা এতটুকু মিলি হবে ভাইয়া, মানে একটা মিলি এক মিল একটা সিরিঞ্জের একটা মিলি ওটার সাথে উনি কিছু ইনা স্প্রে নেয় নিয়ে আসতে করে রাখে। তো আমাকে বলে যে চোখ খুলে তাকায় দেখলে আর দেখানো লাগবো না, মানে ইংলিশে বলতেছে আমিও কত কথা বলতেছি, তেমন জাস্ট ডু কথা বলার পর জাস্ট ডু ইট, মানে এভাবে ফেলাইছে। সুইচ থেকে ফেলানোর পর আমার এসিতে ঢুকছে, ঢুকার পর পর দেখলাম যে আঁকড়ায় ধরলো কিছু, মানে সিরিঞ্জ এত এটিএস নিচ্ছি অথবা কিছু নিচ্ছি কোনো ফিল হয়নি, এততে আঁকড়ায় ধরছে হাড্ডিটাতে। সাথে সাথে উনি পাঞ্চ করা উঠায় ফেলা স্টিকারটা দেওয়া, এখন তোর স্প্রে করারই কর যেমন যা কর, আমার নাম নিস না বাবা, বা আমার অসুবিধা হয়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে। দেখলাম যে আমার এটা তো পুরাই আগের মতো নর্মাল লাগছে, আসলে কিন্তু কিছুই নর্মাল না। আমি হাফ টাইম হয়, হাফ টাইমের পরে আমি নামতে যাই, তখন রেফারি আসে। রেফারি এরকম মানে আছে না কথা আছে না যে ঘুষকে না খায়, কাক ভাত দেখলে তো আসবেই ছাদের উপরে, এরকম দুষ্টামি করতে দে ওই রেফারি আসছে। আর রেফারিকে প্রথমে অ্যাডমিট করে বলছি যেটা ইটস নট এ গুড পারসন, ও সাপোর্ট করবে না আমাদের একটা দল অথবা এখান থেকে একটা প্লেয়ার বের হয়ে কোনো ক্লাবে যাবে ও সাপোর্ট করবে না। উনি আইসে এখানে লাঠি দেওয়া শুরু করছে। এটা হলো আপনার সাইড রেফারি দেখবে, এটা তো মেন রেফারি দেখার কোনো কোনো ই না। তো সাইড রেফারি দেখার আগে মেন রেফারি আইসা, মেন রেফারি আইসা মানে আইসা আমার পাতে মানে এরকম ওনার পাত দেওয়া আর কি, উনি ই করতেছে
লাঠি দিচ্ছে,
একটা লাঠি
করতেছে, টেস্ট করতেছে,
টেস্ট করতেছে যে আমি খেলতে পারবো কিনা। তো বলতেছে আই অল রাইট, আমি বলছি ইয়েস আই এম ফাইন। তো উনি আইটু জোরে ধাক্কা দিল যাতে আমি আমার এক্সপ্রেশনের জন্য। তো আমি বললাম, উনাকে ডাইরেক্টলি বলে ফেললাম যে স্যার ইউ ওয়ান টু পাঞ্চ। পরে ও মানে রেফারিটা বলতেছে মানে কিছুক্ষণ আগে তোকে দেখলাম তো তুই তো মাঠে পড়েছিলি, তুই আবার ব্যাক টু প্লে মানে বুঝতে পারলাম না, আমাদের খেলতে হবে জিততে হবে তো আমার। পরে আমার ফ্রেন্ডরা বলতেছে যে এখন খেলা যায় কীভাবে বল, মার তো অনেক খেলাম। আমি বলছি মার পরে গোল তো দুইটা দিয়ে দিছে, এখন তিনটা শোধ করতে হবে। তো মেন ডিফেন্সে খেলতাম আমি, তো মিডফিল্ডারকে বললাম যে দেখ তুই আর আমি শুধু মাঝখানে খেলবো, আর আর দুজন উপরে খেলবে আর সবাই আমাদের ডিফেন্সের পজিশনে থাকবে। তো আমার ফ্রেন্ড বলো ঠিক আছে খেল। তো এনি হাও আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে মনে করেন ওদের যাতাযাতি যাই করি, অনেক খেলার ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে, খেললাম মনে করেন দুটা গোল পরিশোধ করে আমার একটা ফ্রেন্ডকে দিই, গোল আমার পায়ে কিন্তু আমি শুট না করে আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, কারণ ওর গোল র্যাঙ্কিং চাইছিলাম আমি, ও ওই একটু হাই হোক আর কি, ওকে দিলাম। তো খেলা শেষ হলো, জিতলাম। জিতার পর পরে বের হয়ে ফোন জিতার পরে একটি স্কুলের মেয়ে দৌড়া এসা আমাকে জড়া ধরে বলতেছে যে খুব ভালো খেলছস। আমি বলছি হ্যাঁ এখন পার্টি দিবি, একদিন একটা পার্টির কথা বললো আসি। তো পিছন থেকে একটা মেয়ে আসে, আসে বলতেছে যে রহমান রহমান। আমি বলছি পিছন টাকা বলছি ইয়াস বলছে, আমি বলছি হ্যাঁ সেন্ট মাইকেলের বলছে হ্যাঁ বলছে আমি আপনার থেকে একটা জিনিসটা আপনি দিবেন। তো বলছে আমি বলছি কী? তো বলছে আপনার বুট দুটি লাগবে। তো আমি বলছি বুট দুটি তো আমি মাঠেই কাউকে দিলাম না, আপনাকে দিব, কারণ আমার আমার আপনার খেলা অনেক পছন্দ হয়েছে আর বেশিরভাগ পছন্দ হয়েছে আপনার সাহসটা দিয়েছেন, আপনার ফুল দলটাকে আপনাকে বল চিল্লায় চিল্লে আপনার আপনি চিল্লিয়েছিলেন যে ওই দিকে যা, এইদিকে আসে, এদিকে আসে, এভাবে খেল, এই টাকা এই যে এই পজিশনটায় দাঁড়া, ছাড়বি না কাউকে, মানে ওর কথাগুলো খুব ভালো লাগছে আমার। তাই দেবো একটা মানে প্রপোজ করবে কি মানে বলেই ফেলে আর কি, আমাকে ডাইরেক্ট বলে আমি বললাম যে ওটস ইওর নেম, মানে ইংলিশ ওর মেয়েটা
ও কি স্কুলেই ছিল, আপনার স্কুলেই ছিল, আপনি তখন,
না না
আপনি তখন কোন ক্লাসে?
তখন ক্লাস নাই না,
ঠিক
দেয়নি। তো বললাম যে ইউর ফ্রম সেন্ট মাইকেল রাইট? বলতে হ্যাঁ আমি সেন্ট মাইকেল। আমি কোন ক্লাস? বললো ক্লাস এইট। আমি কো আই মিন নাইন সে। তো বাবা আমাকে বলতেছে যে আমার টেলিফোন নাম্বারটা অথবা অথবা এইটা একটা এই বলতেছে। আমি বললাম যে আমি সরি, আমার জীবনে আসলে একজন আসুক অথবা ওইটা এত কিছু লিস বদার, লেট এনজয় দ্য লাইফ, আমি লাইফ এনজয় করতেছি, আমার এখন এরকম গার্লফ্রেন্ড এরকম যাওয়া একটু দরকার নেই, ফ্রেন্ডস আছে, ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, ভালো লাগতেছে, লাইফ বেটার। তা আসলাম, ক্লাস টেনে উঠলাম, ম্যাট্রিক দিলাম, ম্যাট্রিক দেওয়ার পর 3 মাস ছুটি দিল।
ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছে আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love. hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট একটা বিরতির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যেখানে আমরা ছিলাম আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো?
বাবা বলতেছে তিন মাস ছুটি, এখন আসো, কোরবানি ঈদও পড়ছে, সব ঈদও পড়ছে, আসো। তখন ঠান্ডা ছিল, এক কুরবানি যায় খুব ঠান্ডা যায়, রাতের বেলা বের হই। তো বাসার থেকে বেরোর সময় আবার বললাম যে বাবা আজকে চল, আজকে কে কে যাবে আমাদের সাথে, এক কাকাকে নিয়ে নিব নে, ও আইসা পাবে না, তুমি আর আমি আইসা পাবো, আমি চলো। আমি বললি তাহলে গাড়ি নিয়ে আসবো কি? না না, গাড়ি থাক। তাই আমি ভাবছি যে হতে পারে কোনো মেকানিক্যালি সমস্যা থাকতে পারে। তখন আমাদের নিজস্ব বাড়ি হয়, একটা বাড়ি করছে অলরেডি তখন, আর এফাক দা একটা বাড়ি বুকিং দিছে ওয়ারিতে। তো ওই বছর আর কি আমি যখন ম্যাট্রিক দেই, তখন বলতে চাই ঠিক আছে আমি সব জানি না, আমি উনি একটা সারপ্রাইজ দেবে উনি আমাকে।
আচ্ছা,
আমি বললাম যে ঠিক আছে। তো বের হলাম, বের হয়ে গাত তুলে হাটে আসলাম। গরু কোনো ঢাকা শহরের কোনো হাটে গরু পাই না।
আচ্ছা,
উঠ তো পরের কথা, আর নয় বছর পরে ছেলে আসছে গরু আর কি, একটা আর কি কোরবানি ঈদ করতে অথবা রোজার ঈদ করতে, রোজার ঈদ না কোরবানি ঈদ করতে, নয় বছর পরে। দ্যাট মিন্স 18-19টা ঈদ আমার জীবনে আমি করি না ফ্যামিলির সাথে। ভালো মন্দ যায় শুনি এখন দেখি বাসায় পোলাও রান্না করা হয়, সেমাই রান্না করা হয়, আগে ওখানে সব ছিল না। একটা স্যান্ডউইচ দিত, একটা বার্গার দিত,
সিচুয়েশনের কারণে এটা মেনে নিতে হয়েছে, কিছু করার নাই। হ্যাঁ,
তারপরে বললো আমাকে যে গরু টরু নাই, 10টা ছাগল নিয়ে নেই, রাগের মাথায় বলতেছে, মানে 2টা মহিষ নিয়ে নেই, রাগের মাথায় বলতেছে। তো ফট করে আমি যাবো ভিতরে ঢুকি, তো ভিতরে ঢুকে দিয়ে একটা গরু, প্রথমেই উনি গরুটা দেখছে, লম্বা চড়া, খুব অনেক বড় গরুটা ছিল, আমাদের লাস্ট কোরবানি এটা।
আচ্ছা,
তো অনেক বড় গরু এটা। তো গরুটা দেখা উনি প্রথম ব্যাপারীর কাছে গেল, কি জানি বললো আর জানিও না। তা আমাকে বললো আর কাকাকে বললো এখানে দাঁড়া, আর কাকারে বলে গেলো যে একটু সিস্টেম বলো যে রশিটা ধরে দাঁড়াবি, গরু যেমন কোথাও নাই আমি আসতেছি। তো উনি জানি না কত থেকে ভিতর থেকে আবার আসলো, আইসাই ব্যাপারীকে বলতেছে যে কাকা, কাকাটা একটু বয়স্ক ছিল, মুরব্বী ছিল, বললো যে আমার ছেলে প্রথম 9 বছর পর আজকে 18-19টা ঈদ করে নাই, উটো দিছি তো আমরা এখানে নাই, কিছুই কোথাচ্ছে কিছুই পেয়েছি না। আমি গরুটা না আপনি বলেন দেখি দাম তো আপনি বলেন। তো কাকা একটা দাম কি বলে না বলে বাবার সাথে কথা হয়। তো বাবা এক চান্স ওই কাকাকে বলে এই দড়িটা হাতে নি, মানে হাতে নাও মানে হয়ে গেছে, হাতে নেই খুল। তো উনি রাখাল কি হাত, উনি গরুটা হাতে নিয়েছে, আর আমি তো আবু বলতেছে হয়েছে এটা পছন্দ হয়েছে, আমি সব এটাই নিয়ে নিলা, আর তা খুশি। তো হ্যাঁ নিল, চলো। তো উনি টাকা টাকা দিল যে টাকা দেয়, হাসিল হাসিল করে টাকা দিল। তো কাকাকে বলো যে গাড়ি এলা, গাড়ি নিয়ে আস অথবা হাইটা নিয়ে আস, যেভাবে নিয়ে আসলে গরু নিয়ে আস, আমরা চলে যাই। একটা ট্যাক্সি ক্যাব নেই, ট্যাক্সি ক্যাব নেই, বাসায় আসি ভোরবেলা, গরু পৌঁছাই। তো ভোরবেলা আমার বাবা সভাপতি ছিল মসজিদের, আর পারিবারিকভাবে সবসময় আমরা ঈদের পরের দিন কোরবানি দিই।
আচ্ছা,
এটা আমার দাদার আমল থেকেই ঈদের পরের দিন গরু কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম 10 দিন থেকেও বললাম যে বাবা আর ভালো লাগে না আমার, আর থাকতে ভালো লাগতেছে না এখানে, মানে ওইখানে ছিল মাইনাস অথবা এরকম ডিগ্রিতে, আর গর্ত গরমে ঢাকা এসে ভালো লাগে না, আসলেই জ্বর এসে পড়ে, আসলেই এরকম মাথা ব্যথা করতেছে, আসলেই কীরকম লাগতেছে। তো বাবা হটকে বলতেছে, আইসা এসে বলতেছে তোমার এবার আমি আর একটা জায়গায় পাঠাবো। তাই বললাম কই, মালয়েশিয়া না কোথায়? তো বলছে খেলস তো ভালো, তো স্যার বললো, তো তোর চাচা যেহেতু আজকে ইতালিতে আছে আমি ওর সাথে কথা বলে দেখি। তা আমি বললাম ছোটো কাকাকে বলবা? বলছে ওরে বলি, তুই যা, তারপর না দেখবো না আমি, আরেকজনের কাছে নিজের লোক থাকে আরেকজনের কাছে বলবো কেন আমি। তো আমার ছোটো কাকা এরকম জীবনের ট্র্যাজেডি, ফার্স্ট ট্র্যাজেডি এরকম। তা আবু হঠাৎ করে ফোন দেখা কাকে বলে যে শান্ত খেললে ভালো, আর মালয়েশিয়ার দেশটা আমার কাছে খুব ভালো লাগে না, আমি শুনছি আমার কাছে ভালো লাগে নেই, নেশাগ্রস্ত তবে এরকম বিক্রি টিক্রি হয় উনি বলে। তারপর বলার পরে কয় ওকে যদি পারস তাহলে ইটালিতে নিয়ে যা, তুই স্পন্সর করতো যেভাবে পারস আমাকে বল, আমি প্রসেস করি এখান থেকে, ওকে আমি পাঠাই সব করছে এখান থেকে আমি পাঠাবো, ওকে শুধু যে কোনো রাখবি, পড়াশোনা করলে করবো আর খেললে খেলবো আর কাজ করলে কাজ করবো, ওর যেভাবে লাইফ ইচ্ছে ওই ব্যবহার করে নেবে। তখন কাকা বলে যে ভাই আসলে সমস্যা আছে, প্রথম বলে যে একটা বিল আটকে রয়েছে আমার, আর্জেন্টলি যদি তুই যদি পারস তাহলে 500,000 টাকা দে, মাত্র 500,000 টাকা। এবং কি আমি ঘরে দেখতাম যে ঘরে সুটকেসে টাকা আনতো, মানে চালের বস্তাতে টাকা আনতো,
বাবা
আমি তো ছোটবেলা থেকে দেখে অবস্ত, মানে টাকা প্রতি কোনো লোভ নাই, দেখে অবস্ত। এমন রাত্রে আসছে শুয়ে রয়েছি, আর উঠো আমি বলতো শুতেছো কেন, তো উঠো দরকার আছে উঠো, এই শান উঠ, কিসে এই ঘুমে তুমি কি আনছো, আনছি কি কমলা টমলা আঙ্গুর টাঙ্গুর আনছে সব আনছি, একটা কম্বল নিয়েছি সুন্দর কম্বল না ঘুমো আগে গরমের দিনে কম্বল খুল না বাবা, মানে খুলছি জাস্ট কিভাবে বিশ্ব করবে না, আমি জাস্ট কম্বলের চেনটা দিয়ে কম্বল এখনো কম্বলটা দিয়ে আমার ছোট ভাই ঘুমায়, আমি খুলছি তখন আমার বিশেষণ এখানে 65,00,000 টাকা রাখা ক্যাশ, আর প্রায় কত মানে কন্ট্রাক্টটা ছিল প্রায় 7-8 কোটি টাকার উপর, ওই টাকা ওনারকে রেখে আসছে আরেক জায়গায়, এটা আমাদের সেল ডিফেন্সের জন্য 2 লোক নিয়ে আসছে সাথে চলতো যারা, যে উনি বলতেছে যে আমার তো ডর নাই, ডর হলো তো গনিয়া আমার কি। তো একদিন ফট করে আমি আমাদের যখন গাড়িটা লাস্ট গাড়িটা হয় তখন ফট করে আমি একদিন বললাম যে ট্রাই করি গ্যারেজ থেকে ট্রাই করি, তো সেম বিদ আর কি ওইখানে যাই তো ট্রাই করি। তো আমি যখন ঢুকছি তো দারুণ বলতেছে বাবা কেমন আছিস তুই, অনেক ছোটো থেকে বড় হয়েছিস তুই, তো অনেক বছর পর দেখলাম, কাকা মানুষ তুই করে বলতেই পারে, তার মধ্যে কাকা আপনি কেমন আছেন আপনাকে তো চিনতে পারলাম না, ছোটবেলায় কম কোলে বসা কম আমার আমার সাথে ঘুরস নাই তুই এখানে, এরপরে বললাম যে কাকা ওই আমি গাড়ি চালাম গাড়ি চালাবো আর কেমন ঢাকা ভাষা বলতি তো গাড়ি চালাবো, ওরা বলতেছে যে গাড়ি চালাবি তুই চাবি, আমাকে চাবি নিয়ে আসছি না, তো উনি করছে কি অফিস থেকে বাসায় ফোন দিছে যে শান্ত গাড়ি চাবি নিয়ে আসছে আর ধরছে আম্মু, মানে ডেবল মানে আম্মু ধরছে ফোন, আম্মু ফোন ধরছে যে ভাবি ওই শান্ত গাড়ি চাবি নিয়ে আসছে আর এখন গাড়ি তো ওই যে উপরে ই খুলতেছে মানে কভার খুলতেছে, তা আম্মু বলতেছে ওর স্টপ করেন বলেন যে ওর বাবা আসতেছে, তো এটাতে আবার একটু ভুল ছিল, উনি এসে বলে কি যে তোমার বাবা আসতেছে, বাবা এসে তোমার নদীর উপরে ঘুরে নিয়ে আসবো বলছে, তা আমি তাহলে কোনো ব্যাপার হলো নি আমি গাড়ি নিয়ে ব্রিজের উপর রাখি আপনি একটু গেটটা খুলে দেন, তো না আবার ফোন দিতে যাওয়ার সময় করছি আমি এতক্ষণ তো গাড়ি ওপেন করে লক করছি, লক খুলার পরে গাড়ি গিয়ে ছিল আমি তোর ফলো করিনি, ড্রাইভার হেগে যাদের একটা পজিশনে যে যার যে পজিশনে চালায় তো ফলো করি নাই, তো গাড়িটা যখনই আমি খালি শুধু স্টার্ট দেখছি সেটা পাড়া দিছি, ব্যাক সাইড নাই মানে ব্যাক ডালা গ্লাস বাম্পার টাম্পার কিছু না, আমি তো চোট পায়া মানে কপালের ভিতরে ব্যথা পাইছি নাকে ব্যথা পাইছি, পরে বেরোছি গাড়ি থেকে আরো কাকা এসে সাথে আমার গাড়ি থেকে বের, গাড়ির চাকা ঘুরতেই আছে মানে আমি তো আর বুঝি না অত কিছু, ঘুরতে আছে তো বাংছে গেছে, আমার ছোট কাকা আমার সেজো কাকা আসছে আইসা উনি গাড়ি স্টপ করছে, উনি দেখা বলতেছে যে তোরে তোর বাবাই বিগড়ে গেছে বলতো এই বাসকা দাঁড়া, তখন
ক্লাস নাইনে
তোর ক্লাস নাইনে তোরে তোর বাবা বিগড়েই আছে, এই দেশে থাকলে তুই তো আরো বিগড়েতি, তোর দেশের বাইরে রেখে আরো বিগড়েই আছে, তোর বললাম যে ও কাকা বলছে বলুক গা আসছি, আসার পরে বাবা আসতে করে ঢুকতেছি বাসায়, তো বাবা ঘুমের থেকে বলতেছে একটা অন্যায় করছো সন্ধ্যাবেলা কিন্তু তুমি থাইকো, তা আমি বললাম অন্যায় করছি গাড়ি ভাঙছি এটাই অন্যায় হবে, তো যা কি হবে আর, তো আমি বসলাম, তো বিকাল হইলো উনি ঘুমে থেকে উঠলো, আর ওনার ঘুমার একটা টাইম ছিল ভাত খেয়ে একটু ঘুমাবে 1 ঘন্টা ঘুমের থেকে উঠবে, তারপরে দুপুরে ঘুম মিস দিত না, তো উঠছে উঠার পরে দেখলাম কি শার্ট প্যান্ট সব পরলো চা খেলো, তো আমি ড্রয়িং রুমে বসে রয়েছি, তো উনি পিছন থেকে এসে আমার ঘেড়িটা ধরছে,
আচ্ছা
ঘেড়িটা ধরে আমি ঘেড়ি হিলাইতে পারতেছি, আমি এরকম মানে আপনারা আমাকে যা দেখতেছেন কি ভাই আমার এই হাইট ওজন ছিল 55.2 কিলো আমি এরকম ছিলাম, তারপরে আমি ভাবলাম ঘেড়িটা ধরছে মানে আমি শক্তি আমার শক্তিতে আমি কুলাইতে পারতেছি না ঘেড়ি সরানোর জন্য, যেখানে খেলার ময়দানে আমাকে দেখলে দেখা গেছে 3-4 জন অটোমেটিক সামনে আসবো না যে নীল মাইরা বসে, তো উনি ধৈর্য নিয়ে আমাকে মাঝখানের রুমে নেয়, তখন আমি বলে কি করতেছো কি করতেছো, তো সাথে সাথে উনি আমাকে ঘরের ভিতর পুশ করে দিয়া রুম লক করে দেয় অন্যের ভিতরে। উনি আমার কাজের উপর পা রাখে, আমার যেভাবে রাখে তখন বলছে মানুষের শক্তি, যে কার যারা বেশি ভালোবাসে তার প্রতি অত একটি হইলে কিরকম হয়। টেবিলের উপর কীভাবে হাত দুটো রাখলো আমার এভাবে, আমার এই আঙ্গুল দুটো এখনো ব্যথা করে। উনি পুতাটা ছেড়ছে,
এই গাড়ির কারণে শুধু
না, উনি পুতাটা ছেড়ছে, মানে যে আমরা পাতা পুতা করি না, উনি পুতাটা ছেড়ছে। আমি শুধু একবার চিখিয়ে দিয়েছি, এরপর চিখিয়ে দিয়েছি না যে কি করতেছে উনি, যেমন ছেঁচতেছে। পরে আমার এক কাকা আছে, আব্বুর সাথে সবসময় থাকতো, উনি গেট একদম এমন ভাবে ধাক্কা দিয়েছে উপরের লকটা ভেঙে গেছে, উনি ভেঙেই ঢুকছে। ঢুকিয়ে আব্বুকে জড়ায় ধরে বাইরে গেছে, পরে একটু ঠান্ডা মুন্ডা করে, পরে রাতের বেলা আব্বু আসে, আসার পর অনেক দেরি করে আসে, আসার পরে এলা পরে মা বলতেছে এইভাবে মারে, ডাক্তার দেখায় নিয়ে আসলাম আর কি। আমার আঙ্কেলই ডাক্তার বলতেছে দেখায় নিয়ে আসলাম, বললো জীবনে হাত দিয়ে সোজা তো হয়ে গেছে, মানে ব্যথাটা থাকবে, এজিব ব্যথা একটা ব্যথা হবে। তখন আমি বললাম যাতে ঠিক আছে, মারছে কেন মারছে কি আপনি কি বললো। তা আমি রাতে জিজ্ঞেস করে তুমি ওরা কেন মারলা, দাদু আইসা পরে ফাঁকে ছোটো কাকা আর কি, তখন তো ইতালি থাকে, দাদু আইসা পরে ছোটো ফুপি আসে, তো আমাকে দাদু ঘুমায় থাকে, তা আমি তো এক আঁকড়ায় রয়েছি আঙ্গুল দুটা আঙ্গুল সবগুলো নিয়ে। তো আব্বুকে বলে যে তুমি কেন এরকম করলা, তো বলতেছে যে ও আমি যে ঘুমায় রয়েছি তুমি এটা আমার আম্মুকে তুই করে বলে, যে তুই ভালো করে জানিস যে আমি ঘুমায় থাকি, কিন্তু ঘুমায় থাকলে আমার কান আর আমার চোখ কিন্তু এড়াই করে যেতে পারবো না। আমি হাজার শ্রমিক খাটাই রাস্তার ভিতর, আমি আরেক কন্ডাক্টারই না বসাই না, আমি বড় কন্ডাক্টর হইলেও আমি নিজে দাঁড়াই করি, দেখি যাতে আমার কাজে যেমন কেউ না বলতে পারে যে এই সাউন্ড এন্টারপ্রাইজের কাজ রং হয়েছে।
নাম ছিল সাউন্ড এন্টারপ্রাইজ,
ট্রেডলাইন্সের নাম দিয়েছিল সাউন্ড এন্টারপ্রাইজ
আপনার নামে নাম।
জি। তারপর বলে যে রোড যেমন খারাপ না হয়, কথা হইলো এটা যে কে যেমন আমি অল্প লাভ করবো,
মানে গভর্নমেন্টের কাজগুলো,
গভর্নমেন্টের কাজ আমি অল্প লাভ করবো, কিন্তু আমি ই করবো না, কিন্তু বাবা কোনো হারাম কামাই না, হারাম দেখি নেই। তো উনি বলে যে উনি ও আমার এই জিনিসটা ধরছে, এটা আমি মনে হয় বলতে চাই না, উনি আমার এই জিনিসটা ধরছে।
আচ্ছা।
তো বললো মা বলতেছে আমি ধরছি কিভাবে, মানে মানি ব্যাগটা ওয়ালেটটা ভরা টাকা, পিস্তলটা এভাবে কাভার দেওয়া রাখা আর গাড়ি চাবিটা। তো আমি গাড়ি চাবিটা নিয়েছি, তখন চিন্তা করলাম কি রিভলভারটা কালো কালো ছিল, রিভলভার চিন্তা করলাম যে জাস্ট এমনি ধরছি দেখছি, হাতেও নেইনি তেমনি দেখছি, কিন্তু যার জিনিস যে যেখানে রাখে সে কিন্তু ঘুমে থেকে যে কোনো পারবে যে জিনিসটা ধরছে কেউ। তো মাকে বলে সেই জন্য আমি ওকে দেশে রাখি নাই, যে আমার কিছু দেখা ফেললে ও চলে যাবে অন্যদিকে, ওকে রাখছি আমি বাইরে। সেজন্য তোরা যতই তোরা সবে আমার যত রিকোয়েস্ট করছো যত বছরে যে ওরা আইনা ফালানো, ওরা আইনা ফালানো, ওরা একা ফালা রাখছেন, ছেলে খারাপ হয়ে গেছে, ই হয়ে গেছে, কত ধরনের কত কথা বলছো, কিন্তু ওরা একা রাখতেছে, এখানে একটা কারণ আছে, যাতে যদি আমার কিছু হয় ও যেমন একা কিছু একা একা থাকার অবস্থা যেমন থাকতে পারে, যে একা কি লাইফ, মানে উনিও আমার দাদু মারা যায় উনার 7 বছর বয়সে, মা ছাড়া বড় হয়, তো বুঝতেই পারেন মা ছাড়া বড় হওয়া মানে সৎমার ঘরে থাকে একটা অবস্থা কি হয়, জুটা প্লেটও খাইছে আমার বাবা আর কি, এরকম আর কি দিন গেছে উনার। আমার আমাদের অসুবিধা দিতে চায় না, উনি উপভোগ করছে বইলা। তো আমাকে হট করে বললো আম্মু এসে বলতেছে যে তুমি কি বাবার ওই জিনিসটা, তুমি কি বাবার ওই কালো ইটা ধরছো, পিছনে ধরছো, বলতেছে। আমি বললাম যে বাবা মা শুধু আমি তো ধৈরা হেলাইছি, আমি তো হাতেও নেই নেই। তো বলছে দেখছো তোমার বাবা কিন্তু ঠিকই দেখছে যে তুমি নিছো। আমাকে বলতো বার পরে পরদিন দেখি যে আবু নিজেই কান্না করেছে। তো আমি আশ্চর্য পাশে গিয়ে বললাম যে আবু মাফ করে দাও, আর ধরবো না। দেখলে বাবা জীবনে এমন কিছু দেখো না, এখন পর্যন্ত ওই পর্যায়ে যাও নাই, গেলে বুঝতে পারবো কষ্ট কাকে বলে আর এই লাইফটা কি, তোমাকে তো সব দিতেছি তুমি বুঝতে পারতেছো কি না কি। আমি বলতেছি বাবা সব আল্লাহ আল্লাহ ভরসা। কয় একটা কথা আছে, আমরা এখানেও থাকবো না, আমি বলছি নতুন বাড়ি করছো, দাদা বাড়ির ভাই দাদা বাড়ির রাইখাও আবার দাদা মানে আমার বাবার কাকার জায়গা কিনা ওইখানে চারতলা বাড়ি করছে। যে
কোথায় ছিল আপনাদের বাড়িটা?
ওই পোস্তগোলাতেই, আপাতত যেখানে আছে
ঢাকার পোস্তগোলা।
হ্যাঁ, ঢাকা পোস্তগোলা, সেই পোস্তগোলাতে। বলার পরে আমাকে বলতেছে যে এই কথা তাহলে চলো আমার সাথে, তুই বাসা নিয়ে যায়। তখন টিকাটলি বলি আমরা, ওয়ারি টোয়ারি বলি না, তখন টিকাটলি বলি। তখন পাঁচ কাটার উপর এত তো জায়গার আইডিয়া না আবু আর কি বলে আর কি, ওই জায়গাটা পাঁচ কাটা আছে, এটা কত বিল্ডিংটা 3 তলা করা আছে, 6 তলা করা যাবে, এই বিল্ডিংটা কি কালকে 50 লাখ টাকা দিয়ে গেছি। আমি বললাম ও 50 লাখ টাকা দিয়ে গেছো বিল্ডিং এর জন্য, তো কিনা হয়ে গেছে? কয় না, বিল্ডিং এর দাম 1 কোটি 33 লাখ টাকার মতো উঠছে।
ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Golpo.
ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো?
জি, তারপরে আসলে কিবরিয়া ভাই, তারপরে বাবা আমাকে বাড়িটা দেখায়। বাড়িটা ছিল আপনার এখনো যে আপনার যে আগের একটা স্কুল ছিল আপনার সরকারি স্কুলটা, আপনার ওয়ারি এখন উচ্চ বিদ্যালয় করা হয়েছে, ওইটা গলি গলি দিয়েই নারিন দিয়ে পরে সাইডটা দিয়ে বাড়িটা দেখালো। বললাম যে ভালো হয়েছে, চলো। তো রাত্রে আসার পরে উনার যে বিজনেস একটা পার্টনার ছিল, আমার একটা ভাইয়া ছিল, খুব ভালো, মানে মায়াবিক, আব্বুরে খুব ভালোবাসত।
আচ্ছা,
ইভেন কি আব্বুর জন্য উনি কেউ মানে কিছু করতে রাজি ছিল, আবার উনি কিছু দিয়েও দিতে রাজি ছিল। মানে আমার আব্বুকে কাকা বলতো, আর আমার আম্মুকে একবার মাই ডাকছিল, আর আমাদের তো খুব আদরই করতো। তখন কাকা বাজারও গাড়ি কিনে ফোন করছে, কাকা আপনি কোথায়? বলছে কয় তোর বাচ্চা থেকে নিয়ে একটু এখানে আসছি, রিক্সা দিয়ে ঘুরতেছি। কয় কাকা আপনি ডরেন না, অফিসে আয় পড়েন, সদরঘাটের একটা অফিস আছে, সদরঘাট কোনো অফিস ছিল। উনি যায়, আবু যাওয়ার পরে লাল কালারের গাড়িটা, তো আমরা আমার তো এত ই নাই, কারণ দেখতে দেখতে একটা অবস্থা হয়ে গেছে, কি দেখবো আর মানুষ, এটা কি
সারপ্রাইজ লাগে না,
সারপ্রাইজ লাগে না। তো আমি ই করে তার সাথে ওনার যে ওখানে যা পরিচিত সবই পুরো আমাকে চিনতো, আর সব দেখতে বলছে শাওন রে কত ছোট রেখে এখান থেকে গেল, আর কত বড় রেখে আনলো শাওন রে, তো গোলগাপ্পা হয়ে গেছে গা। আর লাভ বলছে যে আরে না রে, থাকতে চায় না, আবার থাকে ওরাই খেয়ে ভুল করছি, ওরা নর্মাল লোকে থাকতে চায় না, খাইতে গেলে কি খায় না খায়, মনে এরকম একটা কথা বলতেছে, আশ্বাসের কথা বলতেছে। তো ভাই আমাকে বলতেছে ভাই কেমন কাছে আস এদিকে, মানে খুব আদর করতো, গেছি দৌড়তে গেছি। আমি ভাইয়া কয় কি, আমি কে ভাইয়া তোমার তাহলে সাদা গাড়ি চাবিটা আছে না? কয় হ্যাঁ। তখন ওই আমলের অনেক নামি দামি যারা ছিল গাড়ি চালাইতো, বললাম তোমার গাড়ি চাবিটা দিবা আমি এখানটা চালাবো। তো বলছে তোর তোর তো শুনছি তুই ওই দিন গাড়ি মেরে দিছ, গাড়ি অনেক রেজে, আমরাও তাহলে তোমার দিব না ডরে। পরে উনি কি বাইরে লাল একটা পা গাড়ি দেখছো? আমি বলছি হ্যাঁ, গাড়ি আজকে কিনছি। আমি আজকে কিনছো তো বলি কয় কি, মানে বলতেছে যে তোর কি পছন্দ আমি কে না, তোর এই আমাকে দূর আমার পছন্দ হয়েছে আরেকটা, আমি আব্বুকে দেখাবো পরে, মানে একটা দেখছিলাম গাড়ি, খুব পছন্দ ওই গাড়িটা, এখন খুব অ্যাডমায়ার করি কিনার, মানে ছিল। পরে বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যা। পরে আব্বু এটাকে আব্বু আরেকজনের সাথে কথা বলতেছে, ব্যবসায় আলাপ পারতেছে, তা আব্বুর ফাট করে বলতেছে কাকা আপনি ব্যবসায় চিন্তা বাদ দেন, রাত হয়ে গেছে, খামো খাওয়া দাওয়া করবো আগে চলেন। পরে ওইখান থেকে আর কি আমাদের বাসায় আসি, বাসায় এসে আর কি খাওয়া দাওয়া শেষ হয়, মানে আসমিকে ছেড়ে দিই তখন, তখন ব্রিজের উপর আসি, গাড়িতে বসে আসি, ব্রিজের উপর আসি, আসার পরে আব্বু নামে আমি নামি। তো উনি খুব ড্রিঙ্কে ছিল, হেভি ড্রিঙ্ক করছিল, মানে তো আব্বু বলতেছে বলতেছে যে ভাতিজা ড্রাইভারকে উনি ওইখান থেকে তারা তারাইতেছে। তো ড্রাইভারের বাবা বলতেছে না থাক, মানে এজি ওর যদি কিছু দুর্ঘটনা ঘটে, তো ভাইয়া বলতেছে কিচ্ছু হবে না কাকা, আর কাকা শুনেন, ওই আপনি যে জায়গাটা কিনছেন কামর লোকেতে বেশ চালাইছি, ওর আব্বা বলতেছে তুই আমার জানিলি না, এত থাক বিশ্বাসের উপর তো বিশ্বাস, কাগজ কলম কিছুই নেয়নি, বিশ্বাসের উপর বিশ্বাস, যা তোর লোক এত কোটি টাকা এত এত টাকা লেনদেন করছি আমি, এই রোড বানাইছি কেউ আমার ঠেকে দিছে, তুই আগে গেছিস যে ওই লোকের ঠেকেতে যে কার রোডের কাজটা কাজ, তো বলতেছে তোর থেকে আমি কি ই করুম নাকি, কিন্তু এমন কী না এখানে লাভ আছে একটা, মানে উনি আমার সামনে বলতেছে কি আমার ভাইটারে আমি এই গাড়িটা একটা একটা গাড়ি কিনে দেবো, তোমার একটা নতুন একটা নতুন গাড়ি কিনতে হইব, এটা বাধ্য গ্যারেজে গ্যারেজেই থাক, নতুন গাড়ি কিনবা কালকে, আর বিল্ডিং এর ফুল টাকা কালকে অ্যাডভান্স কালকে দিয়ে দিবা 80 লাখ টাকা কালকে।
আমি বিল্ডিং এর ব্যাপারটা বুঝি নাই, মানে কি বিক্রি করে দিয়েছে উনি বা কি হয়েছে আপনার কাকার সঙ্গে ওনার কথোপকথন বা ওনার গাড়ি কিনে দিতে চাচ্ছে, মানে আমি আমার কাছে খুব
ও আচ্ছা ঠিক আছে না, কথার কথা হলো যে উনি গাড়ি থেকে আমাদের ব্রিজে আসি আমরা, ওনার নতুন গাড়িতে চড়ে,
তো উনি আপনাদের কি বিক্রি করে দিয়েছে যেটা বলছিলেন,
না আমাদের জমি কিনছিল বাবা 25 কাঠা,
আচ্ছা সেটা বিক্রি করে দিয়েছে
আর কি, ওনার ওনার জমির সাথে একসাথে কিনছিল, 100 কাঠা কিনছিল একসাথে, 100-এর বেশি আর কিনছিল,
আচ্ছা
4-5 জন ছিল পার্টনার আর কি, আবু কখনো কাগজে কলমে আর কি ভাইয়ের সাথে কখনো লেনদেন করেনি,
ও ওইটা আলটিমেটলি আপনার বাবার নামে কাগজে কলমে লেখা
না, ওনার নামে ছিল
পুরোটাই, ওনার নামে ছিল,
ওনার নামে ছিল, তো ভাইয়া বলতেছে কাকা জায়গা তো বিক্রি করে ফেলছি, কয় জায়গা বিক্রি করে ফেলছো, কয় তাহলে কয় জায়গা বিক্রি করছি, আর তুমি দিছো মানে বলছে এবার বলছে যে তুমি তুমি দিছো কত, ওই লোকের কোনো সমস্যা নেই তো, কেন কোনো সমস্যা না, 50 লাখ দিয়ে দিছি, লোকটা তো ভালোই ব্যবহার করছে, লোকটা তো কোনো কিছু বলে নাই, আমি শুনি না মানে এরকম আমার সামনে আমার আব্বা আর ধরে রাখছে আমাকে, কয় তাহলে কাজ করি কালকে বাকি 80 লাখ টাকা তুমি আমার তুলে যাও, 80 লাখ নিয়ে ব্যাটা যদি ফুল পেমেন্ট দাও তো ফুল পেমেন্ট দাও, আর না দিলে একটা গাড়িও কিনো আর ওই বাসে উঠে যাও এই এলাকা ছাড়ো, তাহলে ছেলে একটা অথবা মানুষ এখানকার ভাল লাগে না, যেহেতু ছেলে কিনে তো আগে গেছে আগে যদি চলে গেছে চলে যাও, তাও আবু আইসা বলে কি যে যা তো সকালে কিন্তু টাকা দিস আর তাহলে একসাথে যামুনে তার বাইরে তাহলে রাখে আরো 2-3 দিন, তো আমি তো আরো এক্সাইটেড হলাম যে সকালে একটু আসবে ভাইয়া আবার নতুন গাড়ি আবার আমাদের একটা হবে আমাদের নতুন বাড়ি হবে আমরা এরকম একটা সোহেদে চলে যাব, তো তখন ফট করে ফজরুকতে আমাদের লাইফের টুইস্টে এটা মানে ফজরুকতে আমি মানে ম্যাট্রিক দিয়ে আসছি মাত্র, আসে সকালে ওনার সাইড গার্ড আসে না ছোট ভাই আসে,
কি নাম ছিল ভদ্রলোকে,
শামিম ভাইয়া,
শামিম ওকে,
শামিম ভাই
বাবার বিজনেস পার্টনার,
না না না
তাহলে
ওনার ছোট ভাই
যে লোকটা বিক্রি করে দিল জমি,
ওনার বিজনেস পার্টনার তো ওনার ভাতিজা বলতে গেলে সেলিম ভাইয়া,
সেলিম ভাই ওকে, উনি বিক্রি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে জমিটা আসলে আপনার বাবা এবং উনি দুজনে মিলে কিনেছিলেন, কিন্তু আপনার বাবা আপনার কাগজে কলমে করে নেয়নি, তো উনি ওই জমিটা লাভে বিক্রি করেছেন, সেটার একটা পার্সেন্টেজ আপনার বাবা পায় যেহেতু জমিটা আপনার বাবার বাবারও ছিল, সেটা দিয়ে দেওয়ার কথা আলটিমেটলি সেদিন, হ্যাঁ তারপরে বলেন, তারপর
তারপর ফজরুকতে প্রায় আপনার তখন ফজর হয় আপনার 5টা 6টা হবে, গরমের দিন তো ফজরেই মানে ঘেট নক হয়ে গেছে, আর আমাদের ফ্ল্যাটটা আপগ্রেড এভাবে করছে 4টা রুম করছে, 4 রুমে মাত্র আমরা 4 জন, আর একটা টেরিস গার্ডেন আছে, মানে চিন্তা করছে এটা উনি ওনাদের ভাইদের দিয়ে দিব আর উনি আমাদের নিয়ে ওয়ারের বাড়িতে থাকবে আর কি, যেহেতু ঢাকা মানুষগুলো কথা মানে এক কথার দাম একটা কথাই, তো আমু বলে আছে ঠিক আছে যাও যেহেতু তোমার ভাইকে দিয়ে দিবা তাহলে এখানে কে ও দাদার, তো একটু বড় হলে তো মানুষ প্রশ্ন করে যে আমার দাদার ভিটা কই, কয় কেন ফ্ল্যাট কি আমি ছেড়ে দিয়েছি নাকি, কোরবানি তো যত বছর আমরা বাইরে থাকছি কোরবানি দিলে বাপের জায়গায় এসে দিছি আর যাই করছি বাপের জায়গায় দিছি, বাপের জায়গায় আরেকটা বাড়ি করছি এই বাড়িতে থাকবো ভাইয়েরা আমরা আসবো ঈদের সময় আর আমার ছেলের এখন আমি চাই হাই যেহেতু চলে গেছি আমরা উপরে জায়গা এখান থেকে লাভ কি, তা আমিও বলে তো গুড ভেরি গুড, তা আমিও খুব সাপোর্ট সবাই খুশি, তো এটা আবার আমার কাকার দেখতে পারতো না মানে খুশিটা, কাকাদেরও কিন্তু টাকা ইনকাম তখন ছিল কিন্তু আবু কখনো খারাপ কিছু দেখলেই যে কাকাদের ধমক দিত যে ওনার মানি যদি নিয়ে টানাটানি করলো ওনার সহ্য হতো না, তোমার নাম বিক্রি করে খাইবো অথবা অমুক জনের ভাই একজনের মাইরে থেকে গেছে আরেকজন এসে আমার কমপ্লেন দিব, আমি কমপ্লেন জিনিসটা চাই না, উনি আমাকে সবসময় বলতো যেই যাই যাই করো জীবনে তোমার নাম নিয়ে যেমন কোনো একটা খারাপ বিষয় আমার কাছে না আসে, আসলাম ফজরুকতে উঠে তা আমি তখন ঘুম ভাঙে না, তো ওই ওনার ছোটো ভাই আসে আইসা মানে আইসা হাঁটু ভাঙা বসে পড়ে, আমি আর কি আমি ঘুমে থেকে উঠে কিন্তু হাঁটু ভাঙা আবুও বসে পড়ছে মানে বিছানা আমি দেখতে আর আমিও তো একটু কান্না করতেছে, ছোটো ভাইটা তখন ছোটো কান্না করতেছে, তো আমি বলতেছি হ্যাঁ ভাই কী সে আসছে তো সকাল তুমি কান্নাতেছো কেন, আপনি কান্নাতেছেন কেন, আমি কিছু বলতেছি না, পরে আব্বু একটু উঠে কঠোর মনে উঠে একজনকে ফোন দিল বলতেছে তুই কুয়েস কে এখানে আছে, পরে আমি বলছি কি ঘটে গেছে কি ঘটে গেছে কি হয়েছে না হয়েছে বলতেছে না। পরে ফট করে আবার আমু বলতেছে তোমার সেলিম ভাই মারা গেছে। যে ব্যক্তির রাত্রে সাড়ে 11:15 আমি দেখে আসলাম ফজর তুনি মারা যায় কিভাবে, আমি প্রথম প্রশ্নই করছি এটা, যে এই 5-6 ঘন্টা মারা গেল কিভাবে, কি মারা ফেলছে? পরে বই বলতেছে না গাড়ি নিয়ে পুকুরে ঢুকে গেছে।
ও ওই গাড়িটা নিয়ে
পাঁচর নতুন গাড়িটা নিয়ে আপনি প্রথম দিনের গাড়িটা নিয়ে ঢুকে গেছে। তো বাবাদের সাথে সাথে মানে বের হয়েছে যে ঘটনা কি আসলে, উনি রাজনীতি দেখছিল ঘটনা কি আসলে, গেছে গিয়ে দেখে যে পিছনে চারজনই বেঁচে আছে, ডান দিকের লোক বেঁচে আছে, পিছনে তিনজন পর তিনজনই বেঁচে আছে, শুধু আমার ভাইয়া নেই। আচ্ছা ঠিক আছে, সেলিম মারা গেছে কোনো অসুবিধা নেই, আমরা এটা গুছাই নিব, অসুবিধা হবে না, কোনো কারো কোনো অসুবিধা হবে না, তোমরা কেউ কোনো ঘাবড়াও না। এই কথা বলে গেল। তো 40 দিন 1 মাসের মধ্যে কারো থেকে কর্জের টাকা অথবা কিছু একটা মৃত ব্যক্তির বাসা থেকে কীভাবে টাকা নেওয়া যায়, যার আলমারি ভরা দেখতাম টাকা, স্টিল আলমারি হয় না, আমাদের পুরনো টাকাতে স্টিল আলমারি ব্যবহার করা হয়, স্টিল আলমারি তেমন কোনো ভরা দেখত টাকা। আমাদের এখন আলমারি আছে, আবু এরকম আলমারি বানায় নিয়ে আসছে যে 2টা পার্ট, আপনি দেখতেছেন দয়া শুধু 2টা, কিন্তু এখানে দয়া কিন্তু 2টা না, এখানে আপনি 2 কোটি টাকা রাখা দেব, দেখো উপরে ট্রে টান দেবেন, যে এরকমভাবে সিস্টেম নিয়ে আসছে উনি। ভাইয়ার রুম টুম সবই করার পরে ডাইরেক্ট আব্বা আসে গিয়ে বলতেছে যে পোস্টমর্টমের জন্য পুলিশ যেহেতু আসছে দুটা নিয়ে যাক। তো ওনার কাকারে বললো যে ভাই ওর রুমটাকে তালা মারেন, তো ওনার ছোটো ওনার বড় বোন যেটা ছিল উনি খুব দুশ্চর কি মারা গেছে, থাক মারা যাওয়া ব্যক্তির ব্যাপার খাপ বলতে নেই। তো উনি এসব বলতেছে যে কেন ওনার রুম লক করা হবে, পরে আব্বা বলছে ওনার ওনার ওর রুমের ভিতর আমি না, আমার মতো অনেক মানুষ আছে যাদের অনেক কিছু রয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু টাকাটা ইম্পর্টেন্ট দেখতেছি না, ওর রুম থেকে যেমন কিছু না হারায়। তো ওনার বোন না আসে নেই, ঠিক আছে যা শুনবি না, তোগো বাড়ি তোগো ভাই, মানে একটা অপমান লজ্জিত করে দেয় সবাইকে, সবাই বলে যে কাকা চলে আসেন ভাই চলে আসেন, তারপর ডিপ্রেসে আইসা বলে। দেখেন একটা লোক রাত্রেই 1 কোটি টাকার মতো লস খেয়ে গেছে, কিন্তু কোনো চিন্তা নাই, আসছে বাসায়, বাসায় এসে আমার বলতেছে কবর টবর হইলো সাহায্য হইলো, ওর জন্য খারাপ লাগতেছে, বাসা আসলে খালি ভর্তাটা ভাত খেয়ে মাংস খাইবো না, তাহলে যা দেখি কি হয়। তো এই করতে করতে টুকটাক টুকটাক কিছু করলো আব্বু। তো ফট করে 1.5-2 মাস পরে সবাই মিলে আব্বুকে যারা যারা ওই জমির পার্টনারে ছিল সবাই বলছে ভাই আমি দিছি এত, ভাই আমি দিছি 35 লাখ, ভাই আমি দিছি 1 লাখ, ভাই আমি দিছি এত 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 দুই, ভাই আমি কাগজের কাজ করে দিছি, আপনি চলেন আমার সাথে, আপনার তো একটু বেশি মোটিভ। তো বলছে আচ্ছা ঠিক আছে চল। তো সবাই মিলে যখন যায় তখন ওনার বোন ডাইরেক্ট বলে দেয় যে সেলিম মানে ও মারা গেছে, ওর সাথে ওর সব বিজনেস পার্টনার, ওর সব টাকা, ওর সব কিছু সব কিছু মারা গেছে, উনি ডাইরেক্ট বলে ফেলায়।
ওকে
10-12 জন একটা মানুষের সামনে উনি ডাইরেক্ট বলে ফেলায়। তাবু তখন বলে ঠিক আছে ফাইন আমারটা লাগবে না, এখন তোরা যদি কিছু বলতে সবাই বলে দিয়ে থাক লাগবে না কারোর কিছু। তখন আসা পরে তখন আসার পরে বাবা এখন ওই লোকটা তো আমাদের বাড়িটা তো আব্বু একটা জবানের কথা দিয়ে আসে বলে আসছে। তো বাবা বলে যে আবার আর একটা কন্ট্রাক্ট সামনে এসে পড়ছে যে 2টা কাগজ, তো এক কাগজের কাজ তো উঠছেই, ওই টাকাটা তো বাড়ি কমপ্লিট করলোই, এখন কী করবে, এখন এই কাজের জন্য তো টাকা লাগবে। তো লোকের এগিয়ে রিকোয়েস্ট করার পরেও লোকটা খুব ভদ্র ছিল, তো লোকটা পুরো টাকাটাই ফেরত দেয়। এজিব এরকম বলে না যে আপনি এক জবান দিয়ে আপনার থেকে আমি 2 লাখ রাখবো 3 লাখ রাখবো, মানে ওইরকমও না, অথবা ক্ষমতাসীন যে ছিল আমার বাবা তাও দেখা লোকটা বলে না, পরে বলে যে তুমি আপনি নিয়ে যান বাবা অসুবিধা নাই আপনি নিয়ে যান, ওই টাকা দিয়ে আরেকটা কাজ নেয়। তাই আমি বললাম যে বাবা আমি চলে যাই, তাহলে যাও। এই আমার টার্নিং পয়েন্ট, আমি যাওয়ার প্রায় 2 মাস হবে বাসা থেকে ফোন যায়।
আপনি তখন ইন্ডিয়াতে?
আমি ইন্ডিয়াতে। তাই আমি বললাম বাবা এই আমি কিন্তু ইন্টার যখন এখানে ইন্টার ফার্স্ট ইয়ার বলে আমরা ওখানে ক্লাস 11 বলতাম, বাবা ক্লাস 11-এ রেজাল্ট তো ভালো হয় নাই আর তুমি বলছিলে বাইরে পাঠানোর জন্য, বাবা কিছু বলে না। তো আম যে বাবার বলতে আর বাবা উত্তর দিতে দেরি করে না, সে বাবা কথা বলতেছে না কেন আমার সাথে? বললাম যে বাবা বাবা এখন কি, বাবা বলছে যে আমি আগামী তোমার ছুটি কবে, আমি বলছি বাবা এই মে মাসের 1 তারিখে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। শেষ আসলো আইসাম হোস্টেল সব কিছু টাকা পেমেন্ট করলো, পেমেন্ট করে বললো যে এই বছর পরে তুমি দেশে চলে যাবা, তখন মনে হচ্ছে না দেশে যাওয়ার পর মনে বাইরে পাঠাই দিব। দেশে আসছে, দেশে আসার পরে দেখি আমরা এই বাড়িতে দাদা বাড়িতে। আর ক্যাচামেচি ক্যাচামেচি আমার তো ভালো লাগে না, পরিশান আমি সারাদিনই বিরক্ত হই। তখন চিকেন পক্স হইলো, জন্ডিস হইলো। তখন আমার দাদুর একটু, আমার আর কি ছোট দাদু আর যে ছোট কাকা আমাকে প্রথম নিতে চেনে, উনি বেশ ইনকাম করে। তো এক রাতে বাবা 36 লাখ টাকা নেই, হোট করছে ডিস্ট্রয়।
কিসের ডিস্ট্রয়?
মানে রোড করছে, বৃষ্টি আসছে, পিচ ঢালাই।
ও
সরকার তো, আপনি সরকার থেকে টেন্ডার নিয়ে আসছেন, কাজটা আপনি কমপ্লিট করবেন, সরকার সরকার সচিব আসবে, রোড দেখবে, ওখানে চেক সাইন হবে, তারপর আপনি বাংলাদেশ ব্যাংক
টাকা পাবেন। হ্যাঁ,
চেক পাবেন, আপনার লাভ সহ সরকার আপনাকে লাভ দিবে, প্রফিট দিবে। ওই রাতে দেখে আসে, রাত্রে একজন লঙ্কর থেকে মিস্ত্রিও মারা গেছে, বৃষ্টি আসছে, বৃষ্টিতে পিচ জেগালে যে পিচে পিচও পড়ে গেছে। কমসে কম একটা পিচ যদি একটা 1 কিলোমিটার রোডে দিতে যান কিবরিয়া ভাই, কমসে কম 4-5 লাখ টাকা তো এমনি লাগবে রং সহ। পিচ নতুন করে ডালাই দিয়ে দিব, পিচ করে। আর ছিল প্রায় 7 কিলোমিটার উপরে রোড, তাও কিছু হয়নি আমার বাবা।
ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Golpo. ছোট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম, আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো?
ওনার টাকার কিছু দরকার ছিল আরেকটা কাজ উঠানোর জন্য, 16 লাখ প্রায় 25-26 লাখ টাকা দরকার ছিল কাজটা উঠানোর জন্য। একটা কাজ নিবে, আরেকটা কাজ হাতে নিলে আবার দাঁড়া যাবে বলতেছে। তো কাজটা নেওয়ার জন্য কিছু ঘুষ কিছু দিতে হয় আর কিছু দিবে। তো গাড়িটা বিক্রি করে ফেলায় তখন আমি বলি আবু গাড়িটা বিক্রি করতেছো, তখন আবু বলছে তুমি চুপ থাকো না, গাড়ি বিক্রি করছে একটা হবে, চিন্তা করো না। ঠিক আছে, উনি আমাদের বুঝতেই তো না যে উনি যে কোথায় বোঝাই গেতেছে।
আচ্ছা,
উনি কোথায় বোঝাই গেতেছেন আমাদের বুঝতে দিতেছে না। তো আস্তে 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 এই 2011-এ একদম মানে ঘরে একদিন দেখি যে হামতাম আব্বুর সাথে আমার সাথে চিলাছিল। তা আমি কিন্তু মাথা না ঘামা কম্পিউটার নিয়ে বসা এ লাউডলি স্পিকার দিয়ে গেম খেলতেছি। তো মা আইসা 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 বলতেছে তুই কি খাবি না? আমি খামো না, আব্বু খাক, আব্বু খাইছে। পরে বলতেছে যে তোর আব্বু খাইব না, আব্বু অনেক টেনশনে আছে। কেছি আম্মু, তোমার তো আর ইন্টার যাওয়া হবে না, আর তোমার পড়ালেখা মনে এখন দেশেই করতে হবে। আমি কি মিলবই তো না, জুলিয়াস সিজার পড়ছি ক্লাস 7-এ, আর এখানে এসে দেখবো যে অক্সফোর্ডে মাত্র ক্লাস 9-11 পড়ছে জুলিয়াস সিজার, মা আমার দ্বারা হবে না। তো বলতেছে এখন কি হবে না কি হবে না আমি কিছুই বুঝি না, অনেক লস করছো, অনেক কিছু করছো, এখন তোমার আমি আর কিছু তোমার বাবা এফোর্ড করতে পারবো না। এই কথা শুনে তো বাবা আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মার উপর খুব ক্ষিপ্ত। তো ক্ষিপ্ত পরে মানে আমি আবুরে বুঝাবো কী হয়েছে তুমি আমাকে বলো, বলতে তো পারো তুমি আমার, তো কিছু হয়নি। পরে দেখতাম কি যে বাবা আগের মতো নাই,
চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে,
অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো নাই। যে ব্যক্তি আগে সকালে ঘুমে দিয়ে উঠতো, নাস্তা খেতো, বেরোতো, দুপুরে বাসা আসতো, একটু রেস্ট, আবার সন্ধ্যাবেলা যেত, রাত্রে বাসায় ফিরে যেত। অনেক সময় রাতে যদি বাসা না ফিরে ফোন দিত যে আমি ফিরবো না আজকে, ও তখনই দেখেছে বাবা মোবাইল নিছে, 1996 এর 1995 এই মোবাইল নিছে। ওনার ফ্রেন্ড ওনাকে জাপান থেকে প্যানাসোনিক একটা মোবাইল গিফট করছে। তখন 60 টাকা মিটার লাইন ছিল। ফট করে আমি একদিন দেখি আমাদের এখানে ফলপট্টি আছে, ফলের বাজার আছে, তো দেখি উনি বসে আছে। তা আমি গিয়ে বলতেছি যে বাবা কিছু টাকা হবে? তো বলছে কী যে কত টাকা, তুমি ঘর বলতে পারলাম না এখানে আসছো? আমি এখনই লাগবো, একটু বাইরে যাবো। কত টাকা? আমি বললাম যে হবে 3-4 হাজার টাকা হইলে হবে। যে আগের হ্যাবিটটা রয়ে গেছে আমার, একটা হ্যাবিট রয়ে গেছে আগের, যে তা না বলতেছে 3-4 হাজার টাকা। তখন উনি পকেট থেকে তখন 1,000 টাকার নোট না 2-500 টাকার বের করে বলছে আপাতত এটা নিয়ে যাও। আমি বলছি আপাতত নিয়ে যাবো। তাও উনি আমার আমাকে মনে কষ্ট না দিয়া, মানে পাশে ফলের দোকান থেকে, ফলের দোকানদার থেকে কার থেকে, মানে উনি ঠিক আরও 2-3 হাজার টাকা নিল, নিয়ে এসে আমাকে দিল। কেন পরে আমি নিয়ে সারা আমি নিয়ে আসলাম বসুন্ধরা সিটি আসলাম। একটা ফ্রেন্ড হইলো আসাম গেট থেকে, মানে আমাদের এলাকার পাশের থেকে একটা মেয়ে বন্ধু হলো। তো ও আস্তে আস্তে আমার সাথে একটু জড়াইলো, একটা আমার একটা ব্যবহার দেখা, একটা এই দেখা।
না কিন্তু তখন কি আপনার বাবা কি বললো যে কি কি ঘটনা ঘটেছে বাবা?
কেন কিছুই বলতেছে না, কিছুই বলতেছে না। তো আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরি ফিরি, ওইদিকে যাই বসুন্ধরা সিটিতে আসি, ছবি দেখি, ওকে না একটু সারাদিন সময় দিই। এফাকে আমার ফ্রেন্ড যেগুলো ছিল ওগুলো সবাই বাইরে চলে গেছে, তা আমি যেতে পারতেছি না। আমার একটা মনটা খারাপ যে আমার বাইরে, আমি আমার বাইরে চলে যাই। তখন আইসা রাতে বলতেছি বাবা সবাই তো একজন লন্ডন চলে গেতেছে, কে অস্ট্রেলিয়া চলে গেতেছে, এখন আমার কি করতেছ? তখন বাবার কি কিছু না বললা ভাটাত খা ঘুমাইতে চলে যায়। তখন আম্মু আমাকে সব ভাইনা বলে যে আমার বাবা এক মাসের ভিতর কমসে কম 5-6 কোটি টাকা ওনার ক্যাশ নাই, ক্যাশ
5-6 কোটি টাকা। এত টাকা নষ্ট হলো কিভাবে?
ওই যে আপনার প্রথমে খেলো দেখা গেছে যে ওনার একটা হ্যাবিট ছিল কি, মানে উনি তো কাঠ খেলতো,
মানে জুয়া।
হ্যাঁ জুয়া কেউ একটা কাঠ খেলতো, মানে অবশ্যই ভাবো যে লোকাল না তো বা হাইফাই না, মানে লোকাল না অথবা কিছু না, মানে এক বোর্ডে এখন দেখছি যে আমি এরকম, মানে এখন লোক বলে আর কি থ্রি কার্ড না কি কার্ড এখন যে গেমসে খেলা হয়
জুয়া, জুয়ার অভ্যাস ছিল। ঠিক আছে,
অভ্যাসটা ছিল আমার বাবার। তো উনি ওইখানে প্রায় 1 বর্ষায় 16 লাখ, 1 বর্ষায় এরকম 30 লাখ, 1 বর্ষায় 28 লাখ এরকম ওনার ক্যাশ সব টাকা উনি আগে থেকে নষ্ট করছে আর কি, এটাকে জানতো না। সেজন্য আর কি মা ক্ষিপ্ত যে তুমি আগে টাকাগুলো এরকম নষ্ট করছো কেন, আমাদের ইন্ডিয়া ঘুরতে নিয়ে গেছো, যখনই গেছো 3-4 লাখ টাকা নিয়ে গেছো, তোমার কি মানা করতো না? ছেলের ছেলে যা চাইছে তাই কিনে দিতেছ না করতেছ না, আর একটা ছেলে হয়েছে, আর একটা ছেলের জন্য তুমি তাও করতো, এই ছেলে ওরও তুমি বলছো এই ছেলেরও তুমি এভাবে পারবা, তুমি পারবা, কিন্তু এই টাকাগুলো এভাবে নষ্ট করো না। আর বাবা একটু ঘরমি ছিল যে হ্যাঁ টাকা গেতেছে, টাকা তো আসবেই না, আবার কামাইতেছি না আসবেন নি, শুনে সময় তো আসলে এক থাকে না, এটা বাবা বুঝতে পারে নাই। তো লাস্টের মুহূর্তে আমি বুঝতে পারি আমি একদম টোটালি ঘরে থেকে 2012-এ টোটালি না 2011-এর শেষ দিকটাই টোটালি সব কিছু নেওয়া বন্ধ করে দিলাম।
তখন আপনি ইন্ডিয়াতে?
না আমি দেশে, আমি যেতে পারলাম না, ওই যে মা বলে দিল। পরে ওখান থেকে স্কুল থেকে ফোন দিল, তো বাবা কথা বলার আগে আমি স্যারকে বললাম যে স্যার আমার অনেক অসুবিধা বাংলাদেশে, আমি আসতে পারবো না, মানে আজকে একটা এই দিয়া বললাম আমার অনেক অসুবিধা, আমি আসতে পারবো না। তখন বললাম যে ঠিক আছে। তো বাবা খুব মাইন্ড আপসেট ছিল, এত শখে পরে এলাম কিছু তো একটা করতে হবে ওর জন্য। তো একদিন উনি কার ধারা না কার ধারা, কারণ একটা মানুষ যেহেতু এরকমভাবে করে আসছে একজনের সাথে একজন পরিচয় হয়, কীভাবে আজকে আপনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে, কালকে আমার ধারা একজনের সাথে পরিচিত হবে, তো এরকম উনি বললো যে বাংলাদেশে কোম্পানি আসছে এই অপারেটার হিসাবে লোক নিতে আসে, তো তুই কি ইংলিশে কথা বলতে পারছো? আমি ইংলিশ তুই ইংলিশ তো মুখের বাজ বই না, তুমি কী বলো চাই তো একটা ইন্টারভিউ দেবো। তো আমি যাই গিয়ে ইন্টারভিউ দিই, ইন্টারভিউতে খুব আলোর ভালো রেজাল্ট আসে, মানে মাউতারে খুব ভালো রেজাল্ট আসে, কিন্তু এখানে একটু ডোনেশন চাই। তো ডোনেশনে উনি ক্ষিপ্ত হয় যে আমি এত কিছু করে এত কষ্ট করে এত খাটনি করে ছেলেকে পড়াইলাম, ওই ডিরেক্টরের সামনে বলছে অনেক কষ্ট করে ছেলেকে পড়াইছি কিন্তু এই ছেলেটা আমি ঘুষ দিয়ে আমি কাজ করাবো না, ওই না আমি ওকে আর কি করাবো না। তো বললো যে ঠিক আছে ফাইন, তাই সে বললো। তো আমি এসে করলাম কি বাসায়, মানে আমার খালু খালু আছে, ছোট খালু আছে, তো উনি তখন আর কি স্টেডিয়ামে টিটি কমলাপুর স্টেডিয়ামে এই চাইনিজে যে ব্যাটারি রিক্সা বাইকগুলো আছে না গ্রাম অঞ্চলে চলে, তো বিক্রমপুর সাইডগুলোতে খুব চলে। তো আমাদের এলাকার এক ভাই উনিও দোকান দিছে আর আমার খালু এক দোকান চাকরি করে, তো খালু চাকরি করতে করতে খালু এক্সপিরিয়েন্সে একটা দোকান দিয়ে বসছে। তো খালু বলতেছে আমারে, শাওন তুমি আমার দোকানে এসে বসো, তাহলে কাজও শিখতে পারবা, একটা এক্সপিরিয়েন্সও হবে তোমার, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি বললাম ঠিক আছে, কবে আসতে হবে? তোমার যখন মন চায় আমি কালকে চলে গেছি। তো মারা বললো, মা আমি যাই। তো মা বলতেছে খাবি কি, আমি কষ্ট দেবো না, খালু তো আছেই।
মানে কি আপনি লেখাপড়া ছেড়ে দিলেন তখন?
হ্যাঁ ছেড়ে দিলাম।
এই মানে এটা কতটা বিশ্বাসযোগ্য যে যেখানে আপনাকে দার্জিলিং এ পড়াচ্ছে সে সেখানে রাতারাতি আপনাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেল যে আপনাদের দেশে পড়ার মতো অবস্থা ছিল না, নাকি আপনি পড়াশোনাই করলেন না? কোনটা আসলে?
আসলে আমি পড়াশোনা করলাম।
এটা আপনার বাবা মেনে নিবে?
আমি বাবা বাবা আমাকে বলছে যে তুমি এখানে পড়লে পড়তে পারো। আমি বলছি না, আমি আর পড়বো না এখানে।
আচ্ছা,
আমি দেশে পড়বো না।
ওখানে ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন? ওখানে
ওখানে না, ইন্টারমিডিয়েট দিতে পারিনি।
এখানে এনে ভর্তি করে পড়াতে চাচ্ছিল কিন্তু আপনি পড়েন না?
আমি পড়িনি।
আচ্ছা ঠিক আছে, ওকে। কত সালের ঘটনা এটা?
এটা 2011 এ।
2011, ঠিক আছে। তারপর
তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমি গেলাম সকাল 9:30 বাজে উঠা, বাসে উঠে গেলাম। প্রথম লাইফে ফার্স্ট বাসে উঠি,
পাবলিক বাস।
হ্যাঁ, তো হেল্পার বললো কোথায় নামে, আমি বললাম ওই যে কমলাবী সিনেমার সামনে। বললো আচ্ছা ঠিক আছে। তো নামলাম এখানে, আমি আমার খালুকে ফোন দিলাম, ফোনে বললাম যে খালু আমি আসছি, আপনি কই? আমি এখানে, তুমি ভিতরে সোজা আসতে থাকো। আমি দাঁড়িয়েছি, সোজা গিয়ে দেখলাম যে খালু আছে। খালু আমাকে আরেকটা দোকানে জয়েন করে দিল, তুমি এখানে শিখো দেখো। তো এখানে আমার স্যালারি ধরা হলো ফার্স্ট মাসে 4,500 টাকা।
আচ্ছা,
তো আমি কাজ করতেছি, ফাট করে 1:30 হবে ফোন আসছে। আমি আর কি ঘরের আমার বলতেছে, লোকটা বলতেছে যে এই কার্টুনগুলো এভাবে গুছাইবা অথবা ব্যাটারিগুলো এভাবে গুছাইতে হবে। একটা ব্যাটারি 35 কেজির এভাবে উঠাইতে গেলে উঠাইতাম, মাইনে নিছি তখন আর কি। করলাম, সব কিছু করতেছি, করার পরে বাসা খালু দৌড়ে আসছে। আইসাই ওই আমার যে বস ছিল ওকে বলতেছে যে ভাই একটু ওরে আজকে বাসায় ছাড়তে হবে। কয় কেন, আজকে জয়েন করলে আজকে ছাড়াই নেবেন, এরকম কর্মচারী দিলে কি হবে নাকি? তখন খালু বলছে না, একটা সিরিয়াস বিষয়, ওরে জানায় না, ওর বাবাই, ওর বাবা আর কি এটা হয়েছে, ওর বাবাই স্ট্রোক করছে। তো আমার খালু বললো যে 100 টাকা দিয়া, বলতেছে তুমি এখান থেকে রিক্সা নিবা, রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। আমি বললাম যে খালু কেন রিক্সা দিয়া আবার 100 টাকা দিয়েছে? বলছে না তুমি যাও তো। তাই বললাম খালু আমার চাষে ভাড়া, বললো না তুমি নিয়ে যাও, আমার নিতে সরম কিছু, তুমি নিয়ে যাও। তো আমি নিয়ে গেছি, রিক্সা নিয়ে গেছি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে দেখতেছি যে বাবা কীভাবে বিশ করেন, অবশ্যই রয়েছে যে আমি দেখা যে আমার বাবাকে আমি কখনো এইভাবে শো দেখিনি, মানে আমি ওই যে ওইখানে যদি আমি হার্ট পেশেন্টই হইতাম আমি হয়তো মারা গেতাম। এবার শুয়ে রয়েছে যে আমি সামনেকে বললাম যে কী সে শুনছি বাথরুম পরে এসো, চিন্তা কিসে তোমার? পরে উনি এক হাত দিয়ে আমার কান্নাটা বুঝে দিতে পারতেছে না, পরে নাক নিঃশ্বাস নিল। পরে আমি বললাম যে আমার কিছু কী সে? পরে আমি বললো যে তোর জাঙ্গের কাজ আসতেছে, দেখি কী হবে, মানে ব্রেনে স্ট্রোক করছে। বাস আমার তো মাথা তখনই ঘিরে গেছে। যখন আমার বসে জোর করে বললাম যে আরেকদিন দেখ মোটিভেশন করতে, তাহলে ভালো হবে না। আর যে জায়গায় গেছি ওখানে দেখছি আবু ফরেনাররাও আসে, চাইনিজরাও আসে, আমি দেখি যদি ভালো লাগে তাহলে কিছু করব। তো বলতে আবু মানে কিছুই বলে না। তখন আমুরে আর কি দুপুরবেলা নাকি খাইতে বললো, এর পরের দিন বলছে আর কি আমুরে যে ছেলে কিনে কত স্বপ্ন দেখছি, ছেলে নিজে গাড়ি চালায়, কতজনের গাড়ি ভেঙে দিচ্ছে রিক্সা, এবং আমি নিজে গা জরিমানা দিয়ে আসছি, মা পোতেন চোর লেগে মাসের কাছে, আর এই ছেলে আজকে কাজ করবো। পরে মা বলতেছে যে তুমি পাস এখন, ওরও তো শেখা দরকার, শিখো। তখন কীভাবে খুব কাজ করি শিখি। তো আমি যখন ইনকাম করা শুরু করি 6 মাস পরে পাশের লোক আমার আমার একটা ই দেখা, মানে মার্কেটিংয়ের একটা ভ্যালু দেখা, আর স্পোকিং দেখা, মানে দেখতেছে কি একটা চাইনিজ আসছে, একটা ডিক্টেটর নিয়ে আসছে, ওকে 3,000 টাকা দিতে হবে সারাদিনে। এখন বসের সামনে বসে রয়েছে, এখন এই ব্যাটারিটা চলবে না। ও একটা কথা বলছে এরকম যে মানে ও চাইনিজেও চাইনিজটা বুঝতে পারে না, কিন্তু ও যে ইংলিশ আমার বসকে বলতেছে যে ব্যাটারিটার প্রাইস এত, কিন্তু ওইখানে ওইখান থেকেও কমিশন খাইতেছে, আবার আমার বসেরও কমিশন খাইতেছে।
আচ্ছা,
তো আমি ফট করে বললাম যে না ভাই আমাদের ব্যাটারিটা চলবে না, আমরা এই ব্যাটারিটা নিবো না। তো ডিক্টার বলতেছে আপনি কি? তো আমার বস বলতেছে ও আমার কর্মচারী, আমার দোকানে থাকে। মানে পরে আমি বললাম যে ভাই ইংলিশটা শুধু আপনি না, ইংলিশটা অনেকজনই জানে, এখন ব্যাঙ্গেরালোর এবিসিডি পারে, 1, 2, 3 পারে মোবাইল টিপতে টিপতে। পরে বলছে আপনি ইংলিশে জান, কথা বলতে পারলাম, হ্যাঁ বুঝতে পারি, কথা বলতে পারি, কোনো ফ্যাক্টই না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাকে সে ভাই এরকম করেন না। পরে পাশের এক ইম্পোর্টার আমাকে বলতেছে পরের দিন, উনি আমাদের এলাকার পাশেই থাকে, আমি আগে জানতাম না। তো কবির ভাই বলে রাখা ভালো, খুব খুব একটা অমায়িক মানুষ, উনি রানিং আমাকে বলতেছে শাওন তুই আমার দোকানে চাকরি করবি? আমি বললাম ভাই আপনার দোকানে চাকরি করবো, আর দোকানে চাকরি ছেড়ে দিয়া বেতন দেয় কথা আমি 4,500 ভাই, কাউর খরচ গাড়ির ঘরের খরচ আমি কিছুই না ভাই, কিছুই দেয় না, আমি কই না আমার দোকানে সব 5,000 চাকরি বেতন দেবো, আর একটা গাড়ি বিক্রি হইলে 100 কমিশন তোর, আর পার্টির যদি তোর কিছু দেয় এটা পার্টি দিলে দিল, না দিলে না দিল। আমি ঠিক আছে, আর যাতা দিল তোর সাথে আমার সাথে একসাথে, তো তোর গাড়ি ভাড়া লাগবো না, আমি থাকি জুরেন তুই থাকবি প্রস্তুত করা পাশাপাশি, জুরেন থেকে হাইটা বাসে চলে যাবি। তো এরকম করতে দেখি বিরাপে 2013 আসলো, আমার কাকারা আমার বাবার সাথে খুব মিসবিহেভ করে, খুব মিসবিহেভ করতে থাকে। তো এক পর্যায়ে এরকম চলে যায় কীভাবে, আসলে আব্বু একটু দুপুরে ঘুমাচ্ছে, যেহেতু একটা মানুষ একটা পর্যায়ে থেকে
এভাবে কেন করে আপনার বাবার সঙ্গে,
মানে ওই যে বাবা বলছিল যে বাড়িটা তো আর কি করছে, যেহেতু ভাইরা তোরা থাকবি না, তোরা তিনজন আছো, আমরা চার ভাই, যেহেতু চারতলা বাড়ি করছি তোরা তিন ভাই থাকিস না, আমি তো ওদিনে চলে যাবো, একটা কথা বলা হয়েছিল আর কি।
কিন্তু যেতে পারে না বলে মিসবিহেভ শুরু হয়।
তো ওই মিসবিহেভ শুরু, আর আমাদের ফ্ল্যাটটা তো করছে আব্বু একদম আর কি চার রুমের একটা ফ্ল্যাট, আবার অ্যাটাচ বাথরুম সাথে একটা অ্যাটাচ টেরিস গার্ডেন, মানে দাদার বিল্ডিং ভাঙা হয়নি, দাদার বিল্ডিং এর সামনে বাবা দোতলার উপর একটা গার্ডেনের মতো করছে আর কি। তো ওই বিষয় না ছোট আকার শুধু দাবি করে পুরা বাড়ি আমার, যাকে মারছে আর কি আমি, পুরা বাড়ি আমার। তো সবাই যাই বড় সব এখনো বলতে থাকে, থাকে এগুলো ইগনোর করে চলি। তারপরে বলতেছে যে ওনারা এটা দুপুরে ঘুমাইতেছে, তো উপরে থাকতো কাকা, তো উনি পর্যন্ত মানে ইট দিয়া নাহলে কিছু দেওয়া খুটখুট খুটখুট আওয়াজ, আর আওয়াজ যেটা আবু ঘুমাইতে পারতো না। তো করলো কি এলাকায় ভিতরে নতুন একটা বিল্ডিং উঠতেছে, তো আবু বাড়ি এলাকায় বললো যে আমি ভাড়া আসতে চাই, ভাড়া হবে নাকি, লোকটা জানে না যে আমাদের বাড়ি আছে। তো লোকটা ভাড়া দেয়, লোকটা বেশ ভদ্রলোকই, ভাড়া দেয় নতুন আমাদের এলাকায় আসে প্রবাসী, ভাড়া দেয়। তো আমরা উঠি, তো নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে উঠলাম, তো একসময় ভাড়া বাইরে যায়, 2 মাসের ভাড়া বাইরে গেল, কিন্তু মান্থলি কিছু টাকা আসতে থাকে সাইড থেকে, কিছু টাকা আসে, আবুর শুভাকাঙ্ক্ষী আছে কয়েকজন সাইড থেকে টাকা দেয়। তো লাইসেন্সটা ছিল তখন আর কি, তো লাইসেন্সের উপরে আমার আবুর এক বন্ধু ছোট ভাই মানে কাজ নেয়। তারপরে বাবা হঠাৎ একদিন, আমি চাকরি করতে হতে চাকরিটা ছেড়ে দিই, চাকরিতে বেশি ইনকাম হয় আমার, ভালোই কামাই। আর একটা কথা বলি এখানে মাঝখানে, একটা কথা বলি আমি, যারা শুনতেছে অথবা অনেকজন শুনতে পারে অথবা শুনতে পারত, শুনতে চেয়েছে না, আসলে আসলে টাকা যখন কামানো, একটা পুরুষ যখন টাকা কামায় তখন তার চিন্তা করা উচিত যে তার কিছু হইলেও কিছু রাখা উচিত, সব কিছু যে ছড়ায় বিটায় শেষ করে ফেলবে তা না, কিছু হইলো তার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য কিছু রাখা উচিত, আমি এখন যেটা বুঝি। তো এরকম অনেক টাকা কামায় কিন্তু কি করে, যে টাকা আসছে 5টা মুরগি কিনছি, রাস্তা দেখা হয়েছে, আগে দেখতাম আব্বু নিয়ে আসে 10টা মুরগি 5টা মুরগি, এরকম আমারও শখ জাগে না, টাকা থাকলে যে বাবা দেখছি আমি নিয়ে যাই। তো একদিন 5টা মুরগি কিনছি, বাবা হঠাৎ পুরো চেঁচামেছি, কেন কিনতে যাবা, তোমার পকেট খরচ চলে নাকি? আমি বলছি বাবা আলহামদুলিল্লাহ আমার পকেট খরচ ভালো চলে, মিথ্যা তো বলবো না, আমার মনে হয় পার মান্থ যদি 5,000 বেতন হইতো, আমি পার মান্থ 25,000-35,000 মনে আমি এমনি ইনকাম করতাম।
ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি, শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি।
আপনি যে প্রসঙ্গে ছিলেন, আপনার চাচাদের নিয়ে,
তারপর আমার কাকাদের সাথে মিলল না, বাবা বাড়ি ছেড়ে দিল, শান্তিতে ঘুমাইতে পারে না, তো বাড়িতে বাড়ি ভাড়া আটকে গেল 2 মাস। তো এলাকায় কিছু কুনি ঠিক থাকে না, তো আবার কাকা তো খারাপই আর কি 2টা, তো ওনাদের বাড়ি লড়ে পড়লো যে ওনার সাথে আর অনেক খারাপ অথবা ভালো মন্দ রাজনীতি বেদদের মানুষের সাথে মিলা দিলা, দেখবেন একদিন আপনাকে বাড়িতে আসবই। তো লোকে দেখলো অবশ্যই ওনার ফ্রেন্ড রাজনীতিতে থাকতে পারে, আসতে পারে বাসায়, এটা দোষ নেই, তো কার দোষ না, কোনো আসামি তো আসে নাই। তো তারপরে এরকম দেখে লোকটা একদিন হট করে বলে ভাড়াটা, তাবু বলছে যে এক কাজ করেন ভাই, কয় না ভাই বলেন, ভাড়াটা আপনি আমার থেকে 2 মাসের চাইবেন, 1 মাস দেবেন, 5 মাসের একবারে নিবে। আমাদের সিস্টেমে ছিল একবার যে 5 মাসের টাকা একবারে নেন, 10,000 টাকা জমি 5,50,000 টাকা নেন, নিয়ে যান আপনি। তারপরে উনি আমরা থাকলাম এখানে 6 মাস, 6 মাস থাকার পরে একদিন বিল দিল, পরে লোকটা এসে বলতেছে যে ভাই আপনারা আমাদের বাড়িটা ছেড়ে দেন, আমার এক আত্মীয় আসবে, ওরা বলে রাখছি, ওরা আমি ফ্ল্যাটটা দিই, একটা মিথ্যতা বল আর কি।
আচ্ছা,
পরে বাবা বুঝাও না বুঝার বান্ধবীরা বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এক রাতের ভিতর এলাকার ভিতর বাড়ি যোগান, আমার কোনো একটা কথা বললো আর কি, আমাদের সকালে বলে যে আমি চলে যাই, রাত্রে এসে দেখি এই বাড়িতে ঢুকতে নেই, বাইরের দারুণ বলে ভাই আপনার তো বাড়ি ছেড়ে দিয়েছে, ওই পাশে চলে গেছে। ফোন করে আমি কিলো বাবা এই বাসায় এসে পড়ে যে এই লোকের বাসা বুঝলো কেন, ক এই বাড়ি ছাড়াতে এসে তো বাবার সাথে জানি কি ঠিক আছে থাক, কোন ঝামেলা জড়ায় লাভ নাই, চাকরিজীবীতে আছি, দেখি আগের দিনটা তো আমারও মন চেয়ে আমার ছোটো ভাইটা কিছু পায় নাই, আসলে আমার ছোটো ভাইটা কিছুই পায় নাই আমাদের অনুযায়ী, কালকে বার্থডে গেছে 100 টাকা ছিল পকেটে দিছি কেক খাইতে, মানে ও কিছুই পায় নাই। আমি চিন্তা করি ওই বাইরেলা কি বলছে না বলছে কোনো কিছু তো মাথায় কামাই না। তো আমি চলে আসি, চলে আসার পরে আব্বুরে কিছু বলে না, তো ফট করে একদিন স্ট্রোক করে, প্রথম স্ট্রোক করে, তো আমি খুব ঘাবড়ে যাই, মানে আমার বাবা আমার কোলে স্ট্রোক করছে, মানে উনি স্ট্রোকের অবস্থায় বলতেছে যে একটু আস্তে ধীরে যা, আমরা গাড়িটা চলতাম তখন আমার বাবার আমি সিএনজিতে নিয়ে যাই, যেখানে আমার একটু জ্বর আসলে ছোটবেলা আমি শুনছি আমার মা বলতো যখন বাবা মারা গেছে কান্না করে বলছে, তোর একটু হাতচো জ্বর আসলে তোর বাপে দৌড়া নিয়ে এমার খান স্যারের কাছে নিয়ে গেত ধানমন্ডিতে তোরে, যে স্যার আমার ছেলের ঠান্ডা লাগছে না জ্বর লাগছে, মানে এখন এখন মনে পড়ে থাক ওসব কথা। তারপর বাবাকে মেট্রো হসপিটাল নিয়ে যাই, তখন পালস ছিল 5, আমার তো একটা
কম, মানে প্রচুর কম পালস,
5 only 5, মানে ভাবছি যে এটা মানে হারা ফেলো, মানে এরকম আর কি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে কি চাবো আর আমি কাছে কি চাবো, মানে আমার তো আত্ম সবই কাঁপতেছে যে আমার এটাই সব সম্পদ, এই চলে গেলে তো আমার জীবনে আমার এখন করমটা কি আর কি। পরে ফট করে দেখি যে না বাবা সুস্থ, সুস্থর দিকে দেখলাম রাত্রে, ডাক্তার এসে সুস্থ দেখলো, তো বললো না ঠিক আছে অসুবিধা নেই কিন্তু 1 সপ্তাহ রাখবো আমরা ট্রিটমেন্টে, তো 1 সপ্তাহ থাকলো, এর 1.5 মাস না যেতেই আবার সেকেন্ড স্ট্রোক করলো,
আমি
দেখতাম অনেক সময় ডিসেন্ট থেকে অথবা কোন ভালো একটা আমাদের যাত্রাবাড়িটা সৈতল করে আছে একটা, ওইখানে আর নপুরে ডিসেন্ট আছে, ওইখান থেকে পিজা নালুন জন্য একটা স্যান্ডউইচ, আর ছোট ভাইয়ের জন্য একটা কেক, 4-5টা কেক, মানে দেখ সারাদিনে 1500 টাকা 2000 টাকা ইনকাম হয়েছে, ওই 1000 টাকা ওইখানে এখানে আর কি কেনাকাটা করছি, কোনোদিন খালি হাতে বাড়িতে ফিরতাম না, বাবা এটা ফলো করতো। তো একদিন একটা দুর্ঘটনা ঘটাই আমি, তো ঘটনার পরে বাবা খুব রাগ হয়, রাগ হইয়া আমারে বলে চাকরি টাকরি করা লাগবে না, আমি বললাম আচ্ছা ঠিক আছে আর করি না। তো করে আসার পরে সেকেন্ড স্ট্রোক হইলো, সেকেন্ড স্ট্রোকের সময় আজব ঘটনা, উনি একা হাইটা গেছে, উনি একা হাইটা আর্মি ক্যাম্পের গেট পাড়া রিক্সা নিয়ে উনি মিটফোর হসপিটালে গিয়া উনি ইসিজিতে বসতে যে আমার হার্টের ব্যথা হচ্ছে দেখেন তো কি হয়েছে, ডাক্তার বলছে আপনি তো স্ট্রোক করে ফেলছেন, আপনি আসলেন কিভাবে, আপনার সাথে কি আসছে, কাউরে বলে না বলে আসছি। তো যখন আমার বাবা চেইন স্টোকে তখন হসপিটাল থেকে খবর দেয় আমার মাকে। তখন আমার মা আমার চাস্তো ভাই আছে, চাস্তো ভাই আমার ফোন করে বলো ভাইয়া তুমি কই, বললাম যে ভাই আমি তো আছি বাইরে আছি, বলতে ভাইয়া যেটা তো স্টোক করছে আবার। তো আমি তখন কত এখান থেকে উঠে আবার যাই দৌড়া হসপিটালে, হসপিটালে গিয়ে দিই বাবা বসে রয়েছে বেডে বসে রয়েছে, বউ কী হয়েছে কথা বলে না আমার সাথে বেশি একটা। বাসায় নিয়ে আসলাম ওনাকে আবার চার পাঁচ দিন পরে, তো ডাক্তার একদম সাফ মানে আপনি সিগারেট ধরতে পারবেন না, আপনার চাটাও বেশি খেতে পারবেন না।
আচ্ছা, স্মোক করতো?
হ্যাঁ, আবু একটা বলতে গেলে চেন স্মোকার
ছিল। আচ্ছা,
ডাক্তার না করে দেওয়াতে তো আমার কাকা সবাই তো আর একরকম হয় না, তো দুষ্কাকার আর কি যারা সৎ কাকা বললেন তাদের আপন বলতে হবে, তারা এখন একটু ভালো আমাকে যদি আমি তিন বেলা দুই বেলা খাই তো আমার ওই সচ্চাতারে আমার খাওয়াইতেছে আর কি। বলতে গেলে আমি বলি যে কি করতে কি হয় কি কি করা যায়, তুমি একটা কিছু করো, এভাবে চললে হবে বাবু, তুমি অপারেশন করাও কি করো, কিছু হবে না চিন্তা করো স্ক্যান। আর আমার ছোট ভাইটার নাম হইলো সোয়েব, কিন্তু আমরা পিপি বলে ডাকি আর কি, আদকের পিপি বলে। তো বলে ওর দিকে একটু খেয়াল রাখবে এটি রাখবে এটি। তো দেখা গেছে কি স্ট্যান্ডে বসে আমার চোরাস্তে বসে রয়েছে, দোকানদারকে বলতো কাপ চা দে, কবে রং চা আছে, কিন্তু পাশের জন্য যখন দুধ চা খাবো ক্ষিপ্ত বলতেছে তুই পাশের জন্য দেস আর তুই আমার দেস না কেলে যা, ওকে আপনার দিব না, আপনি তো অনেক টাকা পায়। মানে মানুষের কি ইগনোর করে কি মানে ওনাকে দিবে না, ওনাকে একটু রাখতে চাইতেছে মানুষ। তো উনি বুঝতে পারে। তো একদিন নাকি আমাদের এলাকার একজন মানে আমার জেঠা হয় আবুতে বয়সে বড়, ওনার ওপেন হার্ট সার্জারি রয়েছে, তো উনি আবুরে বলছিল যে একটা সার্জারি করাও, অসুবিধা কি 2.5-3 লাখ টাকার মতো লাগে একটা সার্জারি করা ভালো। তো এই যে সময় আমার 7 তারিখে আব্বুর মৃত্যুবার্ষিকী গেল, আচ্ছা 4 বছর হলো, তো উনি বুধবার দিন বলছে আব্বুরে যে ভাই আমার মনে হয় আমি আর বাঁচব না।
ওকে,
তো এই শনিবার দিন রাত্রে মনে করেন আমি আসছি বাসায় কাজ শেষে, কাজ করি না মানে বেকার হয়ে গেছে, আসছি বাসায় তো বাহুবলী ছবি দেখাইতেছে, বাহুবলী পার্ট 1 তখন দেখাইতেছে, ছবি শেষ ভাত খাওয়া শেষ হইলো, তো দেখি আব্বু আমাকে আব্বু তোমার অসুবিধা হইলে আমি ভাত নিয়ে কম্পিউটার নিয়ে কম্পিউটার দেখি আর ই করি গা, তোমাকে না খা ওইরকম বাবার শেষ কথা ছিল। খাইলাম, খায়া ওখান থেকে বের হলাম, বের হইয়া সর্বোচ্চ 15 মিনিট কি বলে ভাই সর্বোচ্চ 15 মিনিট একটু কুড়ি টুলি করে পানি টানি খেয়েছি, মেন ডোরটা দেখলাম লাগাইছে কিনা, কারণ নিজের সবাই আর ভাইটা বাড়ি হলো আরেক বাড়ি, চেক করে আমি মাত্র বিছানায় আমার ছোট ভাইটা তখন 4 বছরের, ও মাত্র আর কি আমার শাড়ির ওর একটু সাইড করে দিয়ে কম্বলটা দিলাম দিয়ে আমি মাত্র সাইড দিয়েছি। এ ভিতরেই ফাট করে মানে হা একটা আওয়াজ আসলো, হা করে একটা আওয়াজ আসলো, কানটার ভিতরে এরকম ভাবে লাগলো যে ওই ঘর থেকে তো আর আমু চিখিয়ে দিছে, সাথে সাথে ওই ঘরে যাওয়ার পরে মানে বাবা এক ফাল দিয়া মানে কোলে মানে ধরছিও না কিভাবে যাবো কিসে, তো বলতেছে যে উনি আপনি দেখলে বলছেন উনি এভাবে বসছে ভাই স্ট্রোকের ওই ঘরে আইকে আছে মানে শেষ আর কি, বলতেছে যে ইয়ে কই পিপি কোথায়, ছোট ভাই আমার ছোট ভাইকে আদর করে পিপি বলে, যে ও কোথায় ও ওরে কি ও কোথায় আমি আসে তো ঘুমাড়েছে মানে ফট করে আমার আমার কাকা কাকাকে ফোন দেই, কাকা এই অবস্থা হসপিটালাইজ করতে হবে, কাকা সাথে সাথে দৌড়ায় আসে, সব কাকা আসে আইসা নিয়ে যায় হসপিটাল নিয়ে যাই, নিয়ে যাওয়ার আমি গেছি আব্বুর সামনে, তো ডাক্তার আইসা 5-13-14 দেখতেছে, তো উনি ইসিজি থেকে মানে ওই ডাক্তারকে বলতেছে যে বেড়ে যাবো, তো প্রায় শেষ স্যার, তো শেষ করলো। তো যখনই বেড়ে গেল মানে ওনার ব্যথা তো সহ্য হইতেছে না কিন্তু উনি তো বলতে পারতেছে না, কিন্তু আমি সামনে গেছি আমার এরকমভাবে কীভাবে একটা ধাক্কা দিল মানে হাত দিয়া, আর চোখ মানে আমার বাবার চোখ মানে আমার আমাকে একটা কথা শিখাই গেছে যে জীবনে তুমি হাসি আর চোখ গরম কাউরে দেখাইবে না তোমার, তো উনি যখন আমাকে ধাক্কা ধরবো চোখটা দেখলাম মানে এই চোখ আমি আগেও যখন দেখছি যে যখন রাগ করতো উনি যে ওনার রাগে যে উনি যে ই করতেছে ওনার চোখ এরকম বড় হয়ে মানে আপনার আমার 4 চোখ মিলে এরকম চোখ মানে চোখ বড় হয়ে গেছে, উনি অক্সিজেন দিতেছে উনি রাখতেছে না, ডাক্তার ওনারাকে শুয়া মানে দুইটা ডাক্তার হাত ধরছে আর আমার দুই কাকা দুই পা ধরছে, একজন আরেক ডাক্তার এসে কাঁধ ধরছে, কাঁধ ধরে ওনাকে ই উনি মাস্ক রাখবেই না, যখন মাস্ক মুখ সরে আমাকে সরাই দিল, সরাই দেওয়ার পর ডাক্তারের দিক টাকা আমাকে আমার দিক টাকা বলতেছে মানে লাঠিও দিতেছে আমারে মানে ডুঙ্গি পরাও বুঝতে পারেন লাঠিও দিতেছে আর কি, তা আমি ভাবছি যে হইতে পারে আমি থাকলে দেখা গেছে একটা যে কাছে মানুষ থাকে সে সামনে যদি কষ্ট পায় সে আরো একটু কষ্ট পেতে পারে, কারণ আমার মাথায় খুব সমস্যা আর কি, একটা সমস্যা ছিল তা বাবা এরকম ভাবতো। তো এই আমি বের হয়ে শুধু সিঁড়িতে বসলাম, তিন চার মিনিট পাঁচ মিনিট হবে, বাবাকে নিয়ে আসলো লাশ হিসেবে। নিয়ে আসার পরে শুধু এতটুকুই জানতে ইচ্ছা ছিল যে কিছু তো বলতা, এত আদর করছো, এত কিছু দিছো, কিছু বলতা। একটা মেলি নিয়ে ঘটনা ঘটেছিল আমার সাথে, কীভাবে বিশেষ করবেন, র্যাব অফিসে আমাকে রাত্রে আটকায় রাখছে, আমাকে পানিশমেন্ট দিছে, আমাকে শুধু পাঁচ ঘন্টা আটকায় রাখতে পারছে।
বাবা বের করে নিয়ে আসছে, তাই তো?
হ্যাঁ।
ওকে,
আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছে আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Galpo.
ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো?
বাবা মারা গেল। তারপরে বাবা মারা যাওয়ার তিন মাস ভালো ছিলাম, সবাই একটু ভালোভাবে দেখত। তো এই তিন মাস পর থেকে আমাদের একদম ডাম্প হয়ে গেলাম আজকে এন্ড অব দিস এখন পর্যন্ত। কেউ দুইটা গাদা সাহায্য করে না, অথবা যারা উনার দ্বারা কাজ শিখছে আমি সামনে ওনাদের কাছে গেছি যে কাকে একটা কাজ দেন, একটা কাজ দেন। আমি এরকম না যে বাপের নাম নিয়ে চান্দা উঠে খাইতে খাইতে দিয়েছি, একটা কাজ দেন, কাজ করে খেলে সকালের টাকা খেলে আল্লাহ খুশি হইব, একটা কাজ দেন। ওনারাও কাজ দেয় না। মানে তখন বাবার ওই কথাটা মানে এরকম, এখন এরকম সিনেমার ছোটো ভাইটা, আমি যে ভাইটা, ও লাস্টে যে পড়াশোনা শেষ করে ও বন্ধ করে দিল। এখনও নিজে দূরে টিউশনই করে, টিউশনই করে ছোট দেড় হাজার টাকা পায় দূরে টিউশন থেকে। ওর এই দেড় হাজার টাকা ওর দেখা গেছে আমি কিছু কন্ট্রাক্টে কাজ নিলে নেই, যেহেতু দেখা গেছে কন্ট্রাক্টে কাজ এরকম পাই কিছু হালকা পাতলা। যদি
কন্ট্রাক্টের কাজ বলতে,
কন্ট্রাক্টের কাজ বলতে যদি আপনি বলেন যে বিশ্বাস করে দেখ, যেহেতু যে শাওন তোমার এই জিনিসটা এখান থেকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে, আমি আপনাদের কিছু চাবো, চাইলাম মনে হয়। ফার্মে চাকরি করে, তো আমাকে অনেক সময় বলতো যে একটা গাড়ি ঠিক কর, ওই ট্রলি নিতে হবে, খাবার ভুসি নিতে হবে, তো এখান থেকে আর কি ই করতাম।
এক্সট্রা কাজ করেন আপনি?
এক্সট্রা কাজটা করি, কিন্তু এখন পর্যন্ত মানে আমার আপন কাকাদের বাবা এত করছে, মানে ওদের ছাদ নাই, ছাদ করে দিছে, সব কিছু করে দিছে, পানির মোটর লাগাই দিছে, সব কিছু করে দিছে, কিন্তু ওই বাবার মিলাদ পড়াবে আমার কাকা আমারে বলতেছে সবাই সামনে, মানে আমি মহল্লার এক দোকানে আমি সবাই নিতেছি, আসিস মিলাদ আছে, আর আমার তো খেলা আছে, আমার তো বাবা গেছে, কিন্তু উনার খেলা নাই যে উনার জাসকা উনা উনার বাবার মৃত্যুবার্ষিক কোনই জানে উনার বাবার কবরস্থানে, মানে এতটুকু মিলাই। এরকম বলি অনেক সময় আমি রাগ কইরা ঘরে যে আব্বা মুখ কাছে কিছু বলতো না কেন, কষ্ট চাপায় রাখতো কেন, উনার লস্ত জীবনে দিকে চাইনি, দরকার পড়লে পড়তাম না, দরকার পড়লে কিছু আইসা এখানে কিছু করতাম, উনার সাথে থাকলে তো কাজ শিখতাম, লোকের সাথে পরিচিত হইতাম, ঢাকা শহর চিনতাম ভালো কইরা, পল্লিগুলি চিনতাম ভালো করে, তখন মার সাথে এখন আমার এখন আমি মার সাথে প্রায় 2 বছর ধরে কথা বলি নেই ঝগড়াঝাটি নিয়ে। মা আমার সাথে কথা বলে না, আমিও বলি না, আমার কাজ নাই। একটা ছোট মেজো ভাইটাও বড় হয়েছে, প্রায় 22-24 বছর হয়ে গেছে। ও আর কি চেষ্টার কথা বলে যে এত এত লুটাইছে পুটাইছে, অন কোনো কাজ করে না, কিছু করতেও পারে না। মানে সেজন্য আমি ঘরে ওই আমার রুমেই শুধু আমি ঘুমাই, খাইলে খাই, না খাইলে না খাই। যে পর্যন্ত পকেটে টাকা থাকে সবাই জিজ্ঞাসা কেমন আছো, মানে এমনও বন্ধু দেখছি যে পকেটে টাকা আছে সারাদিন আমার পিছে ঘুরছে।
না কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, আপনার বাবার কোটি কোটি টাকা ছিল, সিচুয়েশনটা এখন এমন হয়ে গেল যে আপনাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, এটা কিভাবে মানুষ বিশ্বাস করবে?
মানুষ বিশ্বাস করবে আসলে বাস্তব মানুষ দেখতেছে যা, আমরা কারো থেকে কিছু লুকিয়ে রাখিনি।
কিন্তু এগুলো জিরো হলো কিভাবে?
জিরো হলো লাস্টের দিক দিয়ে আপনার যে লাইসেন্সটা ছিল, আমি এটা ফোন করার পর আমার যখন জিজ্ঞেস করছিল, লাইসেন্সটা ছিল আপনার যে কিভাবে আপনার এই পজিশনটা করতে একটা লাইসেন্স লাগছে, ট্রেড লাইসেন্স যেটাকে বলে। আর তো আমার বাবার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা হলো আপনার কন্ট্রাক্টর লাইসেন্স, খুব হেভি। তো উনি একজন ওনার থেকে এই কাগজটা নিছে, মানে আমি আপনাকে কাগজটা দিছি, তো আপনার মত থেকে নিছেন যে শাওন কাগজটা দাও, আমি একটা কাজ করি তোমার কিছু পার্সেন্টেজ দিব। আমি বললাম যে কীভাবে পার্সেন্টেজ দরকার নেই, আচ্ছা থাক আপনার ইচ্ছা, আপনি থাকলে দিয়ে না থাকলে, আর যদি আপনার পোষাইতে দিয়ে না পোষালে ভাই কত টাকার ইনকাম হয় যান নিয়ে যান। তো উনি করছে কি, কাজ কইরা আমার নাম পাল্টা, মানে এনি হাও এনি প্রসেস, এটা ভাঙা বলবে না সব বুঝতে পারবে, এনি প্রসেস ওই জায়গা থেকে। আগে যেমন আমরা ক্লু লাগাইতাম উপরে সাদা, কিছু লিখতে গেলে মিস্টেক হয়ে গেছে, ক্লু লাগাই,
আপনার লাইসেন্সটাকে সামহাও উনি পাইরেট করছে,
পাইরেট করে আমার নাম উঠায় দিয়ে ওনার নিয়ে শোনান নিছে।
এটা তো সম্ভবই না, এটা কিভাবে সম্ভব? আপনার
জানি না কিভাবে করছে। তো ওইটা নিয়ে লাস্টে যখন আমি ওনাকে, উনি এখন বাইচানি, দেখেন আল্লাহর কি ইশারা, উনি এখন বাইচানি, উনি আমার বাবার পা ধরে কান্না করতে স্যার বলতেছে যে আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি, আমারে মাফ করে দেন। একটা রঙের কাজ নিয়ে আর কি ঝগড়া বিবাদ কি, মানে ছোট ভাই ছিল আর কি হিসাবেই, মানে ওরা বলছিল এই রং নেই, রং কর আর কাগজটা কিন্তু ঠিক মতো রাখিস, ট্যাক্স কিন্তু ঠিক মতো দিস, কারণ যেহেতু নামটা আমার উপর তো ট্যাক্সও দেয় নাই, উনি কাজ করছে আর 2 নম্বরে কাজ করে দেখা গেছে যে হলুদ আর কালো রং মেরে থেকে, যেখানে অল টাইম বুড়ঙ্গ হবে যে লাল আর সিলভার চলছে। যেমন যেহেতু আপনার ছোটো ভাই যা থাকেন তো দেখবেন এর সাথে আমল থেকে লাল আর সিলভার, লাল আর সিলভার এরকম চলছে। তো আবু বললো ওনা আর কি, আবু আমাকে, আবু আমার সাথে শেয়ার করছিল কথাটা। তো লোকটা, ওই লোকটা এখন জীবিত নাই, মারা গেছে। উনি বাড়ি, উনি আমি বলতে পারবো যে আমার বাড়ি করতে পারছে, উনি বাড়ি মাত্র পাইলিং করছে, উনি মারা গেছে।
আপনারা এখন থাকেন কোথায়? মানে নিজের বাবার করা বাড়ি,
নিজের বাবার করা বাড়িতে থাকতেছি, কিন্তু খুব দুষ্ভাবে থাকতেছি। দেখা গেছে পানির টাই নাম দইতেছে, কাকারা পানির ব্যবস্থাও দিতেছে না, কিন্তু মোটর কিন্তু বাবার কিনা, ট্যাঙ্কি কিন্তু বাবার কিনা, সব কিছু আমার বাবার।
ও মারা গেছে কত বছর?
আপনার 2014 মারা গেছে আর এখন 2018।
আপনাদের যে জীবন গল্পটা এখানে, আসলে আমি যেটা বুঝি যে ভুল যদি বলি আপনার কথা অনুসারে, সেটা হচ্ছে আপনার বাবার ভুল।
জি,
আপনার বাবা এক সময়, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, উনি এক সময় আসলে কিছু অনৈতিক নেশা, আমি যেটা বলি যেটা হচ্ছে জুয়ার কথা আপনি যেটা বলছিলেন কার্ডের, এটাই আসলে তাকে শেষ করে দিয়েছে। কিছু লস এবং একটা সময় কোটি কোটি টাকার মালিক হয়েও সেই অর্থ তেমন কিছুই রেখে যেতে পারেনি। এবং আপনি দার্জিলিংয়ের মতো একটা জায়গাতে থেকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার পরেও আপনার ইন্টারমিডিয়েট পাস করার সৌভাগ্য হয়নি, এটা হচ্ছে আপনার কথা। আপনার গল্প বলার যে ধরন, সেখানে অফকোর্স অনেক মানুষেরই প্রশ্ন আসবে। আমার কাছে, নিজেরই কাছে মনে হয়েছে যেটা, মানে পার্সোনালি খুব কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব মুশকিল, কারণ খুব স্ক্যাটার্ড। আপনি অনেক বিষয়ে হাইড করেছেন বলেননি, আপনার ফ্যামিলি সম্মানের কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন। আর গল্পটা আমার কাছে যে খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাও আমি বলবো না, সেটা গল্প বলার প্যাটার্নের কারণে। কিন্তু এটা ঠিক যে কিছু বিষয় ঘটে গেছে আপনার জীবনে যেটা সত্যি সত্যিই দুঃখজনক এবং সেখান থেকে শিক্ষণীয় আছে। শিক্ষণীয় বলতে আমি যেটা বুঝি সেটা হলো, একজন মানুষ একসময় আমির থাকলে সে পথের ফকির হতে পারে। আমরা যেমন দেখেছিলাম জসিমের গল্পে, জসিমের নাম শুনেই আজকে, মানে জসিমের নাম উচ্চারণ করেই আজকের এই গল্পটা শুরু হয়েছিল সামহাও। এবং শেষে এসেও তার কথাটাই বলতে চাই, কারণে যে জসিম যেমন জিরো থেকে হিরো হয়েছে, তেমনি এরা হিরো থেকে জিরো হয়েছে। একটা কথা আছে যে সৃষ্টিকর্তার খেলা বোঝা বড় দায়, যে আজকে সকালবেলায় যে আমির, সন্ধ্যাবেলায় সে ফকির।
নবাব সিরাজউদ্দৌলার ঘটনাও কিন্তু ঠিক এরকমই ছিল না, ওখানে বোধ হয় এই গানটা ব্যবহার করা হয়েছিল। তো আসলে এটা মানব জীবনেরই খেলা, তবে এটা ঠিক যে মানুষ যে জিনিসটাই পায় সেটা তার আসলে কর্মের রেজাল্ট। মানুষ আপনাআপনি লটারিতে আসলে বড়লোক হওয়াটা কখনোই এক্সাম্পল হতে পারে না, মানুষ বড়লোক হয় সেটাও পরিশ্রম করি কাজের মাধ্যমে। মানুষ বড়লোকত্ব বা যাই বলি না কেন অর্থ সম্পদ বিত্ত বৈভব সেগুলো হারায়, সেগুলো তার কাজের ফসল। এইটাই মানুষের অনেক কিছুই শেখার আছে, তবে কোনো কিছুই আসলে স্থায়ী নয়। মানে আপনি এখন যেরকম ছোটবেলায় গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব ছিল না, ওই ওই জায়গাটা যেমন এখন দুঃস্বপ্নের মতো মনে হয়, ঠিক একইভাবে সত্য যে আগামীকালকে আপনি যে আবার তার চেয়ে ভালো পজিশনে থাকবেন না, এটার কোনো এটা অনিশ্চয়তা না বেসিক্যালি। তো কি মনে হয় মানে আপনি এই গল্পটা কেন বললেন, আপনার আজকের এই লাইফ স্টোরি বলার পেছনের কারণটা কি, মানে আপনার জায়গা থেকে কি বলার আছে?
আমার জায়গা থেকে এটুকুই বলার আছে যে এখন যেহেতু আমাকে কেউ দেখতে পারতেছে না আর কিভাবে দেখতে পারতেছে, আসল জিনিসটা হলো এভাবে যে যারা এখন আমার বয়সে চাকরিতে ঢুকছে অথবা কোনো ব্যবসাতে ঢুকছে অথবা আমার বন্ধুদেরকে আমি বলতেছি টাকা আছে, ওই যে আমরা চিন্তা করতেছি যে আজকে আছে আজকে 10 টাকা কামাইছি এই 5 টাকা খাই 5 টাকা জমাই, না 2 টাকা খা 8 টাকা থো তাহলে কালকে তার 3 টাকা খাইতে পারবি। মানে এটা আমার ফ্রেন্ডদেরকে এভাবে বললাম, আর সব লিসেনারকে মাইন্ড করবেন না তুই করে বলে ফেললাম, সবাই আপনারা এই এই কথা চিন্তা করবেন যে মানুষের আসে সময় অনেক সময় একটা কথা শুনি যে যায় কাল ভালো আর আসে যায় খারাপ আসে ভালো অথবা যায় ভালো আসে খারাপ।
তো আমরা এখানে এন্ডিং করব। সো প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকের এই জীবন গল্প, এক ধরনের ঢেউহীন নদীতে স্রোতহীন একটা জীবন গল্প। এটা আসলে ওর বাবা যদি বেঁচে থাকতো তাহলে ওর বাবার মুখে শুনলেই হয়তো বা সবচেয়ে ভালো হতো, কিন্তু যেহেতু ওর বাবাটা বেঁচে নেই সেহেতু সন্তানের যতটুকু দেখেছে বাবাকে, বাবার যে দর্দণ্ড প্রতাপ অর্থের সেটার যে নুয়ে পড়া গল্প, সে অর্থের বলার দিক থেকে অবশ্যই চার্মলেস কিন্তু অবশ্যই অনেক বড় লেসন আছে। আমার মনে হয় যে আজকের এই জীবন গল্পটাকে আমরা সেই লেসনের জায়গাটা থেকেই নিই, যে এক সময়ের যে আমির সে আগামীকাল ফকিরও হতে পারে, এক সময়ের যে ফকির সে আগামীকাল আমির হতে পারে। সুতরাং কোনো মানুষকেই যেন আমরা তার বিত্ত বৈভব দেখে এমন কোনো সিদ্ধান্ত না নিই যেটা আসলেই আমাদের নিজেদের জন্য ক্ষতিকর। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, বিকজ দিস ইজ আ ভেরি মেসেজ লাইন স্টোরি। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মধ্যে এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.